This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Twin presents. Jaha bolibo, sabko bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে রবিবারের রাতে আপনার সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছে একজন বন্ধু যিনি লাখো মানুষের সামনে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো কনফেস করবেন। কে সে আমরা একটু পরেই তার খোঁজ খবর নিচ্ছি, তবে তার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা বরাবরের মতো অ্যাক্টিভ থাকবেন আমাদের ফেসবুকে, facebook.com/abcradio89.2 এই পেজে। বরাবরের মতো আমাদের সাথে থাকবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমি শুরুতে তার সঙ্গে একটু কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি তার মতামত অনুষ্ঠান শেষে জানাবেন পুরো অনুষ্ঠান শোনার পরে। এবং একই সাথে আমাদের অনুষ্ঠানে থাকছে এসএমএস পোল। এসএমএস পোলের মাধ্যমে আমরা যে কোনো মুহূর্তে অনুষ্ঠানটিকে থামিয়ে দেওয়ার এখতিয়ার রাখি, সেটা যদি আপনি ভোট দিয়ে আপনার মতামত জানান এবং না পার্সেন্টেজ যদি বেশি হয়। এবং আজকে আমার সঙ্গে যে অতিথি রয়েছেন তাকে দেখার জন্য আপনাদেরকে ফেসবুকে আসতে হবে। আর যারা তার মতো করে কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। আমি প্রথমেই আর জে রাজুর কাছ থেকে জানবো কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইউর সেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি তারেক, বন্ধুদের সঙ্গে মিশতে খুব ভালোবাসেন, বন্ধুদের পরিবারের যে কোনো সাহায্যে তিনি সবসময় এগিয়ে এসেছেন। তারেক গান খুব ভালোবাসেন, ফোক, ক্লাসিক্যাল এই সমস্ত গান তার ভীষণ পছন্দ। এছাড়াও নিজে মন্দিরে খুব ভালোবাসেন, তিনি ঘুরতে ভীষণ পছন্দ করেন, সমুদ্র ভীষণ ভালোবাসেন, খেতে খুব পছন্দ করেন, কোনো কিছুতেই তার অরুচি নেই। খুব সুন্দর একটি মন রয়েছে তারেকের। এত কিছুর পরেও তারেক আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, কিন্তু কেন তা জানতে আমরা চলে যাব আর ঠিকই বিয়ের কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইউর সেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা আর জে রাজুর কাছ থেকে জানলাম যে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছে তারেক। তারেক, প্রথমেই যে প্রশ্নটি আমি করতে চাই আপনাকে সেটা হচ্ছে যে মূলত নিজের বিবেক না জাগলে নিজের অপরাধগুলো এভাবে লাখো মানুষের সামনে বলা যায় না। আর এই বিবেককে জাগানোর কাজ কোনো না কোনো উপসর্গ লাগে, কোনো না কোনো কারো দ্বারা বা কোনো ঘটনার দ্বারা বিবেক জাগে। আপনার বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে?
আসলে মূলত বিগত কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, পুলিশ দম্পতি মারা গেল যে ঐশী ওর বাবা মাকে মেরেছিল। ওরপর থেকে ওই ব্যাপারটা খেয়াল হতো, যতবারই মাথায় আসতো ঘুরতে তখনই এই ব্যাপারটা থেকে আমি যে ব্যাপারের সাথে জড়িত ছিলাম বা যে ভুলগুলো করেছি সেগুলো থেকে
বের হওয়ার চেষ্টা করতাম,
দূরে থাকার চেষ্টা করতাম।
প্রিয় শ্রোতা, ঐশীর ঘটনাটা আপনারা নিশ্চয়ই জানেন, সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় হয়ে গেছে। যাই হোক, আজকে ওই ঘটনা আমাদের যিনি অতিথি তার বিবেককে জাগ্রত করেছে এবং তারপর থেকে সে ওই জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করেছে। আমরা দেখলাম যে তারেকের বিবেক জাগানোর কাজটি আসলে কোন ঘটনা দ্বারা হয়েছে। আমরা এবার শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আমরা একবার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই আপনার শৈশব থেকে, বলুন।
শৈশব আমরা তিন ভাই, আমার মা বাবা, বাবা উনি এয়ারফোর্স ছিলেন, রিটায়ার্ড পার্সন, আর আম্মু ডক্টর। ডক্টর বলতে কি সবুজছাতা ক্লিনিক গুলো যেগুলো পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক এগুলো। আমার বড় ভাই আছেন, উনি বর্তমানে এয়ারফোর্সে আছেন। আমার ছোট ভাই ও জব করতেছে একটা আইটি ফার্মে। কিন্তু আর ছোটবেলা আমার জন্ম ঢাকা ক্যান্টনমেন্টে, তো ছোটবেলা থেকে আমি ওখানে পড়াশোনা করেছি। তো ওখানে নার্সারিতে বা প্লেতে পড়ার পর ওই ক্লাস ওয়ানে যখন উঠি, তখন আমাকে আমার কাজিন ছিল খালাতো ভাই, ওরা প্রথম ঢাকাতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তো আমার মার ইচ্ছা ছিল আমাকে ভর্তি করানোর জন্য। তো স্কুলটা তখন পজিশন খুব ভালো ছিল যখন আমরা ভর্তি হই, কারণ বাংলাদেশের ভিতরে তখন ওটা সৎকাতারেই থাকতো, তখন তো স্ট্যান্ড সিস্টেম ছিল। তো ওখানে ভর্তি পরীক্ষা দিলাম, ভর্তিও হলাম। বা ছোটবেলার একটা কথা কি, আসলে আমি ছোটবেলা থেকেই বাবা মায়ের ব্যাপারগুলো, আমার বাবা একটু ভাই বোনের প্রতি উইক ছিলেন, তার আমার মা খুব ভালো একটা ফ্যামিলি থেকে এসেছেন, বাট আমার বাবার সবসময় চাচা ফুপিদের কথা শুনে মায়ের সাথে মিসবিহেভ করতো, ওগুলো দেখতাম। তো তখন ছোট ছিলাম, বলার মতো কোনো কিছুই ছিল না, তো ওর জন্য সবসময় আমি মুক্ত থাকার চেষ্টা করতাম। আমি ছোটবেলা থেকে আমি দুরন্ত ছিলাম, আমি নাকি দেড় বছর বয়সে হারিয়ে গেছিলাম, আমাকে খুঁজে পাওয়া গেছে সেই মিরপুর এক নাম্বার। আমাকে যখন পায়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ছোটবেলায়, আমার মনে আছে আম্মু বলতো আমি নাকি ওই এক পা উঠেই হাইটে হাইটে চলে যেতাম বেড়ে। তো ছোটবেলা থেকে দুরন্ত। তো তারপরে ওখানে ভর্তি হলাম গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে।
কোন ক্লাসে ভর্তি হলেন?
ওয়ানে। ওখানে ক্লাস ওয়ান থেকেই ভর্তি নেয়। তো আমার দু বছর পরে আমার ছোট ভাই ওখানে ভর্তি হয়েছে। তো আমি ওখানে পড়াশোনা করা অবস্থায়, তো এখানে বেশিরভাগই হাই সোসাইটির ছেলেমেয়েরা পড়াশোনা করতো, ভর্তি হলাম, পড়াশোনা করতেছি। ছোটবেলা থেকে ওই যে দুরন্ত, আর ঘর কেন্দ্রিক ছিলাম না আমি, মানে বাসায় ঢুকলেই হাউ কা উঠতেছে, আমি ঠিক আমার আম্মু এগুলো পছন্দ করতো না, আমি দেখতাম খেয়াল করতাম যে আম্মু এগুলো খুব পছন্দ করতো না, আম্মু চুপ করে থাকতো নীরব, আর আব্বু জবাব না দিলে কি করতো আরো বেশি চিল্লাইতো, এই জিনিসগুলো দেখতাম ফলো করতাম। তখন ছোটবেলায় তো বুঝতাম না যে মেজাজ খারাপ কাকে বলে। আস্তে 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 বড় হচ্ছি, যখন ক্লাস টু থ্রিতে উঠলাম তখন একটু একটু চাহিদা বাড়লো নিজের, যে আর এই ফ্রেন্ডরা এরকম করতেছে ওরকম করতেছে আমি পারি না, ফ্রেন্ডরা গাড়িতে আসে আমাকে সেই ক্যান্টনমেন্ট থেকে টেম্পুতে করে আসতে হয়, এরকম থাকি কেমন কেমন। তো ওরা প্রতিদিন 100-200 টাকা এনে ভাঙে, আমার হাতে টাকা নাই, 10 টাকা ধরাইয়া দেয়। আমি কি করতাম, ক্লাস 4-5 উঠলাম যখন, ওই টাইমে আমি আস্তে 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 করে ঘর থেকে টাকা চুরি করা শুরু করলাম। চুরি করা কি, আমার আব্বু অফিস থেকে আসতো, তার প্যান্ট রেখে দিত, সে টাকা রেখে দিত, ওখান থেকে 50-100 টাকা নিতাম প্রতিদিন, এরকম নিতাম, ধরা খেতাম না, ধরা খেতাম না, কারণ কি আমাদের বাসার ভিতরে তো ওইরকম কেউই ছিল না। আম্মুর তো প্রশ্নই আসে না, কারণ আম্মুর ব্যাপারে আমি সবসময় শুনেছি আমার খালাদের কাছে, আম্মুকে নানা যখন মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ পরকালীন সময়ে নানা উনি মোটামুটি জমিদার বলা যায় না, বাট সে কন্যা আর্থিক দিক দিয়ে, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল, ওনার বরিশাল টাউনেও বাড়ি আছে নানার, এছাড়াও দেশের গ্রামের বাড়ি যেখানে সেখানেও যথেষ্ট পরিমাণ জায়গা জমি আছে, তার 8টা ছেলে মেয়ে, সে ছেলে মেয়েকে নিয়ে খুব ভালোই থাকতে পারে। তো আম্মুর ব্যাপারে শুনছি, এটা আম্মু ছোটবেলা থেকে সৎ, সে মিথ্যে কথা বলা পছন্দ করতো না এবং শেষ কথা শোনা মাঝে।
ভেরি গুড, মানে এটা ব্যাপারটা এরকম ছিল যে এখন বাবার সন্দেহ করার কোনো অবকাশ ছিল না, প্রতিদিন যে ঘটনাটা ঘটছে আর কি, টাকা পয়সা চলে যাচ্ছে 50-100 টাকা, সন্দেহ করতো না, তাই তো?
গুনে রাখতো না, ফলে মানে সন্দেহ করে
আসতো
না। তো আমি এরকম কি স্কুলে ফ্রেন্ডদের সাথে দেখা গেছে, 5 দিন খাওয়াইছে একটা ফ্রেন্ড, আমি একদিন একসাথে করে একদিন ভাঙলাম, খরচ করলাম, এরকম আমিও চলতেছি। যখন আমাদের দেশে তো আসলে অ্যাডাল্ট হয়ে যায় ছেলে মেয়েরা অল্প বয়সেই অনেক কিছু বুঝে, তো আমি ওরকম ওই ক্লাসে মিডল ক্লাস, আমরা হাই সোসাইটি বলবো না, মিডল ক্লাসের ভিতরে মোটামুটি খুব ভালোই ছিলাম। আমার আব্বু জব করতেন, উনি আমার খেলা ছেলে আস্টনি জব করেছিলেন মাল্টি ড্রাইভ কোম্পানিতে, এমপি ছিলেন ওনার, পিএস কোম্পানিটা আমার খেয়াল নেই, উনি 1998 সালে ওই টাইমে উনি 35-40 হাজার টাকা স্যালারি পেতেন। তো পরে ওভাবে কিছুদিন দেখা গেছে 4-5 দিন পর পর 200-300 টাকা হতো, মানে একসাথে ওই ফ্রেন্ডদের সাথে আমি খরচ করতাম 4-5 দিন পর। তো আমরা তখন আড্ডা দিতাম ডিবিসি, ঢাকা বিলিয়ার সেন্টার ছিল ধানমন্ডিতে, ওখানে আড্ডা দিতাম, বিলিয়ার্ড খেলতাম স্কুল ফাঁকি দিয়ে,
বিলিয়ার্ড।
তারপরে ঢাকা কলেজের মাঠে স্কুল ড্রেস স্কুল পালিয়ে ওই টাইমে ফাইভ সিক্স থেকে মানে যখন টাকা চুরির কম্পাসটা শুরু হলো আস্তে 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 স্কুল পালানো শুরু করলাম ফ্রেন্ডদের সাথে দেয়াল টপকে পিছন থেকে টয়লেটের ব্যাক সাইড থেকে দেয়াল টপকে বের হতাম যেদিন ফ্রেন্ডের গাড়ি থাকতো ওদের গাড়িতে করে ওই জিবিসিতে চলে যেতাম আর যেদিন থাকতো না সেদিন স্কুলের জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ঢাকা কলেজের মাঠে পিছনে মাঠে ক্রিকেট খেলতাম আর নয়তো যেদিন কি হতো না সেদিন মানে ফ্রেন্ডের একটা তিন চারটা জায়গা ছিল যেগুলো ক্লোজ হওয়ার আপনার ঢাকা কলেজের পাশে যে মার্কেটটা আমার মার্কেটটার নামটা খেয়াল নেই তার দোতলায় টিভি গেমস আমরা বলতাম গেমস এর দোকান ছিল প্রায় বিশ পঁচিশটা ওই গেমস এর যে কোনো একটা দোকানে দেখা যেত একটা না একটা ফ্রেন্ড থাকতেই আড্ডা দিতাম বাট ওই স্কুল পালাইতাম টিফিনের টাকা দিছে যেদিন আসে নাই সেদিন একসাথে বিশটা পঁচিশটা কয়েন কিনে খেলতে থাকো মোস্তফা আর অনেকগুলো গেমস ছিল নারীও এই গেমস খেলতেই থাকতাম খেলতেই থাকতাম স্কুল ছুটির টাইমটা আর দশ মিনিট আগে হয়তো আমরা ওখান থেকে বের হতাম স্কুলের শার্টটা চেঞ্জ করতাম এই শার্টটা খুলতে হতো একটা কারণে পকেটে মনোগ্রাম ছিল আবার অনেক সময় স্যাররাও রেট দিত গেমসে একসাথে বিশ পঁচিশ তারে ধরে নিয়ে যাইত হল স্কুলের তো ক্লাস সিক্স থেকে সেভেনে যখন উঠি তখন ওই ফ্রেন্ডদের সাথেই মূলত আমি স্মোকিংটা শিখছি ওখানে ওই কলেজের মাঠে যখন বসতাম কিংবা স্কুলের পিছনে যখন যেতাম ওখানে বসে আস্তে আস্তে স্মোকিং করাটা শিখলাম তো ধীরে 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 স্মোকিংটা একটু বেড়ে গেল ক্লাস এইট নাইনে আমি চেনি স্মোকার প্রতিদিন এক প্যাকেট দেড় প্যাকেট সিগারেট খাই
এই সময় পর্যন্ত বাসায় এটা জানতে পেরেছে যেহেতু আপনি চেন স্মোকার আপনার কাপড় চোপড়ে স্মেল থাকার কথা জানতে পারেনি
জানতে পারিনি কারণ আমি
বাসায় কেউ কেউ আর স্মোক করতো
না
পরিবারের কোনো কেউ
ফুললি নো স্মোকার
কোনো কেউ স্মোক
করতো না
ওকে একটা জিনিস বুঝতে পারছি যে কোনো না কোনো ভাবে আপনি বখাটে হয়ে যাচ্ছেন সেই সময়টাতে আপনার ফ্রেন্ড সার্কেল মিলে হোক বা যে কোনো কারণেই হোক না কেন সামহাও আপনি ডিরেইল হচ্ছেন আপনার যে লাইনে চলার কথা সেখানে না চলে আপনি একটা উল্টো দিকে হাঁটা শুরু করেছেন কোনোভাবেই কি বাসায় আপনার এই ব্যাপারটা টাচ পেত না লেখাপড়ার অবস্থা কি ছিল
লেখাপড়ার অবস্থা আমি ক্লাস সেভেন পর্যন্ত আমার রোল এক থেকে দশের ভিতরে ছিল
তার মানে বাসাতে আলটিমেটলি লেখাপড়া নিয়ে স্যাটিসফাইড ছিল
স্যাটিসফাইড ছিল এবং আমি যখন ক্লাস এইটেও পড়ি এটা পরে বলি আমি তো আমি স্মোকার হয়ে গেলাম আসলে কি ওখানে দেখা যেত বাসায় স্মোকিং করার সাথে সাথে হয়তো মাউথ ফ্রেশনার কিছু বা চুইংগাম চাবায় নিতাম অথবা ওই ফ্রেন্ডের দেখে শিখলাম চাইলে গন্ধ থাকে না অনেকক্ষণ পরে আবার কুলি করলে গন্ধ থাকে না তো এরকম করতাম তারপরে এই তো মানে বাসায় টোটালি ধরা খাওয়ার মতো কোনো স্কোপ ছিল না আর আমি যখন ক্লাস ওয়ানে ওই টাইম থেকে আমার আম্মু একটুতে তখন থেকে আম্মু জব করেন মানে কি ওই পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক উনি তো আমাদের তো কোনো বোন নেই আমরা তিনজনই স্কুলে ভাইয়াও তখন স্কুলে পড়ে তো তিনজনই স্কুলে যে কারণে বাসায় একা থাকে আম্মু ফলে আম্মু জবটা নিল যে ফ্রিলি যাতে না থাকে আর ওনারও আমি বুঝতাম যে ওনার ভালো লাগে না কারণ কি ফ্যামিলিতে অনেক ব্যাপার যেগুলো ব্যাপারগুলো থাকলে ভালো লাগে না
উনি টলারেট করতে পারছেন না বেসিক্যালি ওকে ফাইন
বাবা অফিস থেকে আসতো রাতে সকাল বেলা বের হয়ে যেত আমার অষ্ট সন্ধ্যায় তা আমরা ওই রকম যে কারণে ধরাটা খাওয়ার কোনো প্রশ্নই আসে না ভাইয়া ফ্রেন্ডরা আসতো বাসায় আড্ডা দিত আসলে আমি তখনও খারাপ কিছুর সাথে জড়ানোর মতো ছিল না জাস্ট খালি স্মোকিং টাইম বাসা থেকে টুকটাক টাকা চুরি তো আস্তে 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 যখন একটু করে ক্লাস উঠতেছি ক্লাস এইটে যখন ওই টাইম থেকে রেজাল্টটা মোটামুটি খারাপ পর্যায়ে যাওয়া শুরু করলো আর ক্লাস এইটে যখন আমি রেজাল্টটা খারাপ পর্যায়ে যাওয়া শুরু করলো এই কারণে আমি তখন কিছুদিন আমার বড় খালার বাসা ওনার বাসা ছিল মণিপুরিপাড়া এখনো ওখানে ওনার নিজের বাড়ি নিজের বাড়ি আসলে কি আমার ফ্যামিলি মেম্বাররা তো অন্যরকম না বলারও কিছু নাই কারণ এখান থেকে সত্যটাই বলতে আসছি আমি জানি যে আমার হয়তো এখন অনেকে ভুল বুঝবে শোনার পরে আবার যারা মনে করবে যে না আমি ভুল ছিলাম না আসলে আমি ইচ্ছা করে করিনি তারা অবশ্যই মেনে নিবে তো আমার বড় খালু উনি ছিলেন কাস্টমস বিভাগীয় কমিশনার
কাস্টমস বিভাগীয় কমিশনার
হ্যাঁ উনি মারা গেছেন তো ওনার নিজের বাড়ি আছে তো আমি ওখানে থেকে পড়াশোনা করতাম স্কুলে থাকতো না খালাতো ভাই আমরা সবাই একই স্কুলে পড়াশোনা করতাম তিনটা খালাতো ভাই গভর্নমেন্ট ল্যাবে করতো আমিও আমার ছোট ভাই তাই ওখানে থেকে পড়াশোনা করতাম ওই টাইমটাই আমি একটু ছন্ন ছাড়া বাবা মার সাথে থাকি না নিজের খেয়াল খুশি মতো আমি যে শিফটে পড়তাম ওরা বিকালে শিফটে পড়তো তো আমি সকালে চলে আসতাম আমার ছুটি পরপর ওরা তো ওদের গাড়ি যখন যেত আমি তখন গাড়ির ওই স্কুল পালায় পড়াশোনা না করি স্কুল পালায় পড়া ঠিক নাই গাড়ির সামনে উপস্থিত স্কুল থেকে আসছি বাস গাড়ি আবার আমাদের নিয়ে আসতো এরকম করে বেশ কিছুদিন যাওয়ার পরে আমার ওই ফার্স্ট চান থেকেই পড়াশোনা পেতে আস্তে 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 খুব খারাপ অবস্থা চলে গেল আমার স্কুল লাইফে বেস্ট ফ্রেন্ড বলতে একটা ফ্রেন্ডই ছিল ফ্রেন্ড অনেক ছিল বাট বেস্ট ফ্রেন্ড বলতে একটাই ফ্রেন্ড সেটা হচ্ছে কোনো নাম চিনার মাহবুব কামাল
জি
ওই মুহূর্তে সুইডেন আছে।
আচ্ছা,
তো ওকে আমি অনেক লাভ করতাম আসলে কি আমার মনে হতো যে আমাকে খুব বোঝে লাভ করতাম এই কারণে। আর আসলে কি আমি সবসময় ওই যে বললাম না ফ্যামিলির যে প্রবলেম গুলো কি মানে আব্বু ফুপি বা চাচাদের কথা শুনে আমার সাথে ঝগড়া করতো এই জিনিসগুলো আমার খুব অপছন্দ ছিল। আমি ছোটবেলা থেকে এই জিনিসগুলো অপছন্দ করতাম, ঝগড়া বিবাদ কথা কাটাকাটি। এখনো ওই যে কারো কিছু লাগবে দিয়ে দাও, যাই লাগে দিয়ে দাও, পারতে কথা বলো না, আমার অভ্যাস তো এইরকমই ছিল, এখনো এইরকমই। তো স্কুলে ওই টাইমে রেজাল্ট খারাপ, আস্তে 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 বাসায় যখন ফার্স্ট টাইমে পরীক্ষার রেজাল্টের মানে কার্ডটা, আমাদের তো তিনটা টার্মে কার্ড একটা কার্ডই থাকে, ওটা তিনটা টার্ম সিগনেচার করানো লাগতো। বাসায় যখন দেখালাম তখন খুব বকাবকি, বাসা থেকে যাওয়ার পরেই তো আমার রেজাল্টের অবস্থা। তো বকাবকি করলো, তা আম্মু পরে বলতেছে যে আমি যে ফ্যামিলির মেয়ে আমি তোমাদের দিকে থাকা এত কথা শুনি বা এত কথার ভিতরে থাকি, আমার আমারটা তো তোমাদের বুঝতে হবে। তো ওর পরে আমি আবার একটু ফ্রেন্ড থেকে ওই কথাটার পরে, কারণ আমি আমার আম্মুকে সবসময় গুরুত্ব দিতাম, এখনো দিই আমার বাবার চেয়ে বেশি। তো আম্মু ওই কথাটা বলার পরে তো আমি বাসায় যখন চলে গেলাম এরপর থেকে একটু নিয়মিত পড়াশোনা করতেছি। আমি ছোটবেলা থেকেই ট্যালেন্ট ছিলাম, এটা আমি নিজেও বলি এখনো বলি যে আমি এখন পর্যন্ত ট্যালেন্ট, বাট ট্যালেন্ট ব্যাপারটা আমি ভালো কাজে খাইতে পারি নাই। তো পড়াশোনা করতেছি তখন আমার টিচার ছিলেন একজন রাইভিয়াল মাহমুদ, উনি বর্তমানে মণিপুর স্কুলের টিচার। উনি আমাকে একদিন বলছে যে তুমি ঠিক মতো যদি পড়াশোনা করো, আমি আমাকে পড়াইতেন, আমাকে উনি টার্ম দিতেন কি তখন আমরা রাতে আলিফ লাইলা হতো, আমাকে উনি পড়াইতো এমন টাইমে যে টাইমে আমাকে থেকে পড়া আদায় করা যাবে। আর আমি তো টিভি পাগল ছিলাম, একটু কার্টুন পাগল টিভি পাগল এই এইসব সিরিজের, তো উনি আমাকে ওই টাইমে ব্ল্যাকমেলিং করতেন যে তুমি যদি এখন আমাদের পড়া দিতে পারো তাহলে এই টিভি দেখবো আমার বাসায়, নাইলে তোমার আজকে বাসা থেকে বের হওয়া যাবে না। আমাকে থেকে উনি পড়া আদায় করতেন, আর আমি পড়াটা বাস্তব কথাই যে একটা রচনা দিল সারাদিন আমি ঘুরে বেড়াইছি, আমি অব্বু বাসায় নেই আমি সারাদিন ঘুরতেছি, পড়া দিছে তো স্কুলে আমার রচনা দিল যে 10 মিনিট টাইম পড়ো, জাস্ট ইন টাইম আমি পড়া ক্রিয়া।
ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি ঘন্টা শুনতে পেয়েছি, এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 তে। এবং আজকে এখানে তারেক তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে এসছে, ও মোটামুটি সম্ভ্রান্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান, এবং ওর জীবনের অপ্রিয় সত্য কি যেটা আজকে অনেকেই অনেক বেশি নক হবে ওর কাছ থেকে, এবং অনেকের জীবনের অপ্রিয় সত্যের সাথে হয়তো বা মিলে যাবে। আমরা 3 মিনিট পরে ফিরে আসতে চাই, ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরছি ঠিক 3 মিনিট পর। নিজের জীবনের অপ্রিয় সত্য নিয়ে মুখোমুখি হয়েছে মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান তারেক। তারেকের কাছে আমি আবারও ফিরতে চাই। জি বলুন। তারপর
যেটা বলতেছিলাম তখন থেকেই বলতো যে তোমার তুমি অনেক ট্যালেন্ট, তুমি পড়াশোনাটা ঠিক মতো চালাও। আর আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বেসিক্যালি মানে মামাদের ভিতরে অনেকে বাইরে, তো বাইরে চলে যাব, ইঞ্জিনিয়ারিং পড়ব বা ডক্টরি পড়ব, যেটাই আমি নিজের প্রতি এতটাই কনফিডেন্স ছিলাম যে না আমি পারবো। তখন তো এই তো পড়াশোনা করি, তো যখন আবার সেকেন্ড টার্ম পরীক্ষা হলো, রেজাল্ট ভালো হলো, তখন আম্মু বলতেছে যে তুমি একটু ঠিক মতো পড়াশোনা করো, সামনে তো আস্তে আস্তে এসেছে পরীক্ষা চলে আসতেছে, তো পড়াশোনা ঠিক মতো করো, রেজাল্ট ভালো হতে হবে তাহলে কি। আর আমার বড় মামা উনি বর্তমানে রানিং কাস্টমস সুপার যেটা বলা হয়, তো উনি বর্তমানে চিটাগং আছেন, মানে তখন ভাইদের কাছে বলতে পারবে যে একটা জবের ব্যাপারে যে বা বাবার দিক দিয়ে কোনো রেসপন্স না থাকলো, আমি বলতে পারবে যে না পড়াশোনা করতে চাইলে তখন অবশ্যই মামার আছে হেল্প করবি 100%। তাই আমার কথা মেনে চলতেছি, এর ভিতরেই আমরা পড়াশোনা করতেছি করতেছি, তো ওই স্কুল পালানি যাই হোক আমি ওই পড়তাম, সারাদিন ঘুরে বেড়াতাম, আমি নিজের প্রতি ওই কনফিডেন্টটা ছিল যে আমি ঘন্টা দুয়েক পড়লে এনাফ কভার করে ফেলতাম, রাতের বেলা যখন বাবা মা আসতো ওই টাইমটা আমি কভার করে ফেলতাম সারাদিন ঘুরলে। তো আমার যে ফ্রেন্ড তোমার, ও ক্লাস এইটে যখন আমরা তখন থেকে ও রিলেশনশিপে জড়ায় যায়, তো আমাদের একটা ফ্রেন্ড ছিল পলাশ, ওরা বুড়ো ডক্টর, ওর বাসা ছিল অগ্রণী গার্লস স্কুল যে ওটা পাশেই কোয়ার্টার, তো ওখানে আমরা মাঝে মধ্যে গাড়ি নিয়ে ওর বাসায় চলে যেতাম, ওরা ডক্টর, সে তার হসপিটালেই থাকতো। আর উচ্চবিত্ত ফ্যামিলির তো একটু ওদের খোলামেলা মানুষ, অতটা মাইন্ডে নিত না। আর পলাশ দেখা যেত যে স্কুলে আসতো না বেশিরভাগ টাইমই, বাসায় থাকতো আমরা দেখা করতে যেতাম যে আমরা জানি। আন্টিরা এক একদিন এক একটা বলতাম, বাস কাটায় চলে যেতাম। পলাশের রুমে বসতাম, স্মোকিং করতাম, বসে গল্প করতাম। তো তমাল অগ্রণী গার্লস স্কুল যে এখানে একটা মেয়ের সাথে রিলেশনে জড়ায়। তো এই তো গার্লফ্রেন্ড নিয়ে গাড়ি আছে, বাবার গাড়ি আছে, গাড়ি নিয়ে ঘুরে এই ঘুরে ফিরে আমরাও থাকি সাথে। এরকমই করতে 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 একদিন ধানমুন্ডিটা ভূতের গলির অপোজিটে যে গলিটা, এটা আমার নাম নাম্বারটা খেয়াল নেই, অনেক আগের কথা। তো ওই গলির দিকে যাই, তখন কিছু উশৃঙ্খল ছিল, যেটা বলা হয় ছিল, ওরা ব্যাড কমেন্ট করে। তো তোমার আবার একটু স্ট্রেট ছেলে ছিল, ও নেমে এরম করলো কেন, আর গার্লফ্রেন্ডের সামনে একটু সাহস দেখাইতে গেছে মেবি, তো নেমে এরম করলো কেন। এক পর্যায়ে হাতাহাতি, আমি এটা বলি যে আমি ছোটবেলা থেকে খুব এখনো পর্যন্ত ভয় পাই না। আগে তো ভয় পেতাম না, আর এখন তো পুরোপুরি না। একটা জিনিস বিশ্বাস করি যে আল্লাহ আছে, তো কপালে লেখা আছে যেদিন মরবো তো মরবো। তো আমি তোমার আমাদের একটা ফ্রেন্ড ছিল, নাম তো সঠিক এখন আমার খেয়াল আসতেছে না, ওদের বাসা কাছাকাছি ছিল স্কুলেরই আমাদের ফ্রেন্ড। তো ও আবার হাবলা টাইপের একটু, আমি নেমে গেলাম মারামারি লাগিয়ে। সেদিনের পরে লাগিয়ে গেল, পরে কি পাদ্রিক জ্বর হয়ে গেছে। তো দুইটা ছেলে, কিন্তু আমার বর্তমানে যে স্বাস্থ্য সেই সময় ওই স্বাস্থ্য ছিল না, স্বাস্থ্য ভালো ছিল বা এখন দেখতে অনেক আগে হয়তো আগে ভালো ছিলাম যাই স্কুল লাইফে। তো ওখানে মারামারি, তো সেদিন থেকে তোমাদের সাথে আমার সম্পর্কটা আরো বেশি গভীর হচ্ছে। তোমার বুঝতে পারছো যে আমি আসলে ফ্রেন্ড, একটা রিয়েল ফ্রেন্ড।
ওকে বিপদের সময় সাহায্য করে তিনি, কারণে যদিও কাছে ভালো ছিল না মন্দ ছিল ওটা অন্য বিষয়, কিন্তু ফ্রেন্ড বিপদে পড়েছে সেই অর্থে আপনি ঝাঁপিয়ে পড়েছেন তাকে উদ্ধার করার জন্য। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ওকে ফাইন। তারপর
তারপরে ওই তো ওখান থেকে চলে আসলাম। এরপরে তোমার যেখানে যেত যাই করতো আমাকে নক করতো জানাতো। আমি জানতাম না আসলে উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে যে ও মাঝে মধ্যে ড্রিঙ্কস করতো ওই সময় থেকে একটু, ওর বাবার অগোচর, ওর বাবা ড্রিঙ্কস করতো বাসায়। তো ওর বাবার ড্রিঙ্কস এর বোতল থেকে ও মাঝে মাঝে চুরি করতো,
ওকে
খেত। তো ওর সাথে মাঝে মধ্যে ওর বাসায় যাওয়া হতো, ধীরে 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 মানে বাইরে রাত কাটানোর অভ্যাস যেটা শুরু হলো, এটা পরীক্ষার আগে একবারে বার্ষিক পরীক্ষার আগেই যে অভ্যাসটা শুরু হলো ওর বাসায় যাওয়া। এক পর্যায়ে দেখি একটু দেখি বিয়ার ওর সাথে দেখি একটু দেখি, আসলে কি আমার বাসায় থাকতে ভালো লাগতো না, একটা কারণ ওই যে বাসায় গেলে চেঁচামেচি
আবার আব্বু আম্মুর সম্পর্ক।
হ্যাঁ, আমার মানে এই জিনিসটা দেখতে দেখতে ভালো লাগতো না, আমি সারাদিন মনে হতো যে আমি বাসায় বাইরেই থাকি। রাস্তায় বসে থেকে আমার কোনো সমস্যা নাই, কিছুই দেখবো না, রাস্তায় বসে থেকে রিক্সা দেখি তাও ভালো লাগে, কিন্তু বাসায় গেলে কেমন জানি লাগতো নিজের কাছে। তখন পর্যন্ত খারাপ কিছু না। তো তোমার সাথে যেতাম আমার আস্তে আস্তে, আম্মুও জানলো যে খুব ভালো একটা ফ্রেন্ড আমার, বেস্ট ফ্রেন্ড তোমার। আমি সবসময় কি ওকে বাসায় সিলেক্ট করতে ভাবি যে ভালো।
ওকে,
আম্মু স্কুলে গেল, ও সবসময় আমার সাথে অন্যরকম, আম্মুর সাথে অন্যরকম আচরণ করতো, সালাম দিত, এই করতো সেই করতো। তো আম্মু ওকে ভালোই জানতো, তো ভালোই আসলেই ভালো। তো ওর বাসায় যাওয়ার এক পর্যায়ে রাতে একদিন থাকা, বৃষ্টি হচ্ছিল সেদিন অনেক, তো স্কুল থেকে আর ফিরিনি। আম্মু ওকে ওর বাসার ল্যান্ডফোন থেকে ফোন দিলাম, আম্মু সেদিন খালার বাসায় ছিল, বড় খালার বাসায়, তখন মোবাইল ফোন নেই।
ওকে,
তো খালার বাসায় ফোন দিছি, যে আমি জানি যে আম্মু খালার বাসায়, ওটা ছোট ভাইয়ের মাধ্যমে জানছি, ওই স্কুল আসছিল যখন, যে আমাদের নিতে আসবে খালার বাসায়, বৃষ্টির কারণে। তো আম্মুকে ফোন দিলাম যে আম্মু আমি তোমার বাসায় আজকে আসবো না, কালকে ও এখান থেকে স্কুলে যাব, তো আজকে থাকি। আম্মু অনেক বকবকি করতেছে যে না তোমার আব্বু যদি কিছু বলে, তোমার আব্বু তো এমনি ডিফেন্সের পার্সন ছিলেন, উনি এগুলো মেনে নিতেন না। আমি বললাম তুমি তো জানোই তোমার তো আর খারাপ ছিল না, তো তোমার বাসায় থাকে অসুবিধা কি, বৃষ্টির ভিতরে জড়াই সে গেলে। আম্মুকে অনেক জোরাজোরি করে থাকলাম, আমি বললাম আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু ভুল করো না স্কুলে যেতে। তো থাকলাম ওর ওখানে রাতের বেলা। তো আসলে এর ভিতরে আবার বলতে হয় ও ফ্যামিলির দিক দিয়ে একটু আপসেট ছিল, ওর বাবা মার ভিতর ডিভোর্স হয়ে গিয়েছিল ও ছোট থাকতে থাকতেই। তো ওর বাবার কাছে থাকতো, ওর মা সুইডেনে নানার সাথে। তো ও একটু এইরকম ফ্যামিলির থেকে আপসেট থাকতো, এই আমি পরে জানতে পারি যে এই কারণেই এই মাঝে মাঝে এই ড্রাগস গুলো নিত।
ওকে,
তো ওর সাথে সেদিন থাকার পরে বৃষ্টিতে ভিজলাম, পরে বলতেছে যে দোস্ত আসো আমরা ড্রিঙ্কস করি। বললাম ড্রিঙ্কস মানে? বললো যে শীত লাগতেছে না? তাই বললাম হ্যাঁ লাগতেছে, তো অবশ্যই বৃষ্টিতে ভিজছি। আচ্ছা তোমার একটা জিনিস দিয়ে খাও, কিন্তু এটা খারাপ ভাবে নিও না, শরীর গরম লাগবে। সেই বললো, তো আমি আচ্ছা ঠিক আছে, তো খাইলাম। তো ফার্স্ট দিন আমার সাথে সাথে বুক টুক গলা জ্বলে গেছে, আমি তো পাইনি ওখানে চিল্লা চেঁচামেচি করি।
এটা কার সাথে খেলেন? এটা কি ওই যে তোমার তোমার সাথে কোন ক্লাসে থাকা অবস্থায় কাজটা করলেন?
এটা ক্লাস 8 এ
থাকা অবস্থায়।
জি
ক্লাস 8 এ থাকা অবস্থায় ড্রিঙ্কস করা শুরু করলেন?
মানে খুব বেশি না, অল্প পরিমাণে, তা আমি তারপরে বলছি আমার আর লাগবে না, আমার বুক জ্বলে যাচ্ছে বলা, বলে ঠিক আছে কিন্তু ফিলিংসটা অন্যরকম। তারপরে দেখো আসলেই বৃষ্টি পড়তেছে, জানলার পাশে বসে আছি, বৃষ্টি পড়তেছে, দেখতেও ভালো লাগতেছে, বৃষ্টির শব্দও শুনতে ভালো লাগতেছে, মানে নিজের কাছে মনে হচ্ছে যে অন্য একটা জগতে আছি।
আপনি গুড ফিল করলেন?
হ্যাঁ, মানে তারপরে ওদিন পরে আমি যখন সকালে, ঘুমটাও খুব ভালো হলো, সকালে চলে আসলাম স্কুলে ওর সাথে। এরপরে ও আমাকে না বললো, আমি ওই জোর করতাম যে তোর বাসায় থাকবো রে,
মানে এখন নিজে নিজে জোর করে থেকে ওই ওর প্রতি লোভ হয়ে গেছে ড্রিঙ্কসের প্রতি। ওকে,
যে আমি তোর বাসায় থাকবো, তো আমার মানে ও বুঝতে পারছে যে আমার ভালো লাগছে, কিন্তু আমাকে সবসময় বলছে একটা জিনিস যে এটাকে খারাপ ভাবে নিও না। আর আমার বাসার বাহিরে থাকতে যে বললাম যে ভালো লাগতো, বাসা ভালো লাগতো না, ঘরের বাইরে থাকতে সবসময় ভালো লাগতো। তো এরকম করে আস্তে 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 বার্ষিক পরীক্ষা আসার আগে আরো বেশি খারাপ অবস্থায় যাচ্ছি। এর ভিতরে আবার কি করলো, বাসা থেকে ম্যাথ কোচিং কলাবাগান প্রধান শাখা ছিল ওই ম্যাথের কলাবাগানে, সেখানে ভর্তি করালো বার্ষিক পরীক্ষার আগে দিয়ে। তো কোচিং এর ফি দেখা গেছে আমাকে দিছে, আমি ওই কোচিং এর বেতনের কার্ডে আমি নিজেই কাউকে দিয়ে সিগনেচার করে টাকা মাইরে দিয়েছি, কোচিং এ যাওয়ার খবর নাই, পড়াশোনার খবর নাই। তো এরকম তোমাদের বাসায় প্রায় যাচ্ছি, খাওয়া হচ্ছে, কিন্তু বেশি পরিমাণ না, যতটুকু মানে নিজের ভালো লাগার ভিতরে। আর ওই তো বললাম যে চেন স্মোকার, স্মোক করতাম,
স্মোক করতেন, ড্রিঙ্কস করা শুরু করলো।
হ্যাঁ, তো এভাবে আসলে। তারপরে তোমার ও আবার আর্টের দিক দিয়ে খুব চরম ছিল, হাতে আর্ট, আর্টের হাত খুব ভালো ছিল, অনেক ছবি আঁকা আঁকি করতো। আমি ওর কাছ থেকে একদিন জানতে চাইলাম যে আচ্ছা এরকম যে পারিস, তোর তো এইরকম সমস্যা, ওর সাথে আমি খুব ক্লোজ হয়ে গেছি, ওই যে যখন ওর আম্মুর কথাটা আমি সবসময় জানতাম না, পরে একদিন ও নিজে থেকে বললো যে ওর আম্মু আম্মু বলে, তা আমি আম্মুই জানি। একদিন ওকে হঠাৎ করে দেখলাম ফুপি বললো,
আম্মুকে ফুপি বলছে?
হ্যাঁ।
ওকে,
আমি ওকে তখন সেদিন রাতে ছিলাম, তখন আমি ওকে হঠাৎ করে জিজ্ঞেস করলাম একটা কথা, জিজ্ঞেস করে এই অবস্থা, তুই এই ফুপি বলে দিলাম। পরে ও স্বীকার করলো যে আমার আম্মুর সাথে আব্বুর এই অবস্থা, উনি ফুপি।
হাত
লাগানোর মতো সাহস হবে এটা উনি কখনো ভাবেননি।
ওকে,
আর ওরকম মানে ও বাহির থেকে ঠিক আমার মতো, আমরা বুঝতে দিতাম না মানুষকে, জানবে এমন ও বুঝতে দিত না, আর ওর বাবাও বুঝতো না। তো এরপরে পরীক্ষা শেষ হলো, এর ভিতরে রেজাল্ট ভালো হয়েছে কেন আপনার, আমি হঠাৎ করে মানে পরীক্ষার আগের মাসে আমি আম্মু আমাকে খুব জোর ধরছে যে আচ্ছা এক এক সময় এক একটা সাইন, ম্যাথস কোচিং হচ্ছে, টাকা মেরে দিচ্ছি। আমি সত্যি কথাটা তুই বলতো এই অবস্থা কি, আমি পরে বললাম কেন আমি ওনার সাথে কেমন জানি আমি চোখের দিকে তাকাই, আমি মিথ্যা কথা বলতে পারতাম না, আর উনি আমার এই কাজটাই করতেন, ওই ব্ল্যাকমেলিং বলা যেটা, চোখে দিকে তাকা পারতাম না, এখনো পারি না, রাগারাগি করি কিন্তু পারি না।
ওকে,
তো বলে দিলাম যে এইরকম টাকা আমি মেরে খাই। আমার কি অবস্থা হবে চোখে দেখতেছো, এখন তুমি মোটামুটি বয়স হয়ে গেছে, তো সেটা পরে তোমার এখন এখন আমার কি হবে। তো একথা বলার পরে একবারে সব ফ্রেন্ড সার্কেল থেকে দূরে স্কুলেই যাবো না, মাসে বই নিয়ে বসলাম। একটু রেজাল্ট ভালো হলো, বাসায় বই নিয়ে বসলাম। ওই যে আম্মুর, আমি মানে মূলত কি কাজগুলো যাই করি না কেন, আম্মু কিছু বললে তখন আমার সেন্স ফিরে আসে। তো আমি পড়াশোনা করলাম, ক্লাস এইট ভালোই রেজাল্ট করলাম, পার হলাম। তো নাইনে আসার পরে আবার যে না বছর শেষে পড়াশোনা করলেই হবে, তো এই শুরু করলাম। এর ভিতরে আমাদের যে ফ্রেন্ড পলাশ, ও ক্লাস নাইনে থাকা অবস্থায় ও আরেকটা ড্রাগ মারিজুয়ানা যেটা বলা হয় গাঁজা, ও সেটা অ্যাডিক্ট হয়ে গেছে। আমরা হঠাৎ করে জানছি সেটা একদিন মানে সিগারেট খাচ্ছি, এর ভিতরেই অন্য একটা স্মেল পাচ্ছি।
ওকে,
ও যে সিগারেট ধরাইছে সেটার ভিতরে অন্য একটা স্মেল। আমরা সিগারেট খেতাম, কিছু সিগারেট আছে যে আপনার এলাচির গন্ধ, ফরেন সিগারেট যেগুলো, তো এরকম, কিন্তু এটা অন্যরকম একটা গন্ধ। তো আমি কথায় কথা ওকে জিজ্ঞেস করলাম, তো আমরা ফ্রেন্ড, ও বললো। তো আমরা তো ধরি নাই ক্লাস নাইনে ওই টাইমে, ওই একদিন হঠাৎ করে ওই দশ দিনের মাথায় একদিন, দুই দিন না করছি তিন দিন, এরকম করতে করতে এক পর্যায়ে একদিন বললাম যে আচ্ছা দেখি একটান। তো মারিজুয়ানায় সেদিন ফার্স্ট একটান দিলাম যেদিন, সেদিন আমার মনে আছে যে আমি প্রায় দেড় দুই ঘন্টা ওখানে শুয়েই আসিলাম, মাথা প্রচন্ড পরিমাণ চক্কর দিছে, বমি করে দিছি, শুয়ে আসিলাম। আমাকে তো ধরে পলাশ তো তো রেগুলার খাচ্ছে, ওর শুয়ে গেছে, তো আমার আমার মাথায় পানি ঢালা ঢালি। আমি পরে বলছি কিভাবে খাস এগুলা, আমার আর জীবন সামনে আনবি না।
ওকে,
তো পরে বাসায় গেলাম, সেদিন বাসায় গিয়ে অসুস্থ প্রথম দিন, তো অসুস্থ বলতে কি আমার শরীরে, আমি সবসময় বাইরে বাইরে দৌড়াদৌড়ি করি,
আমি
বাসায় চুপ করে শুয়ে আছি, কারণ আমি তো বুঝতেছি যে আমার শরীর আর টানতেছে না, বমি করে দিছি, শরীর ক্লান্ত। তো ওইভাবে কিছুদিন যাওয়ার পরে তো মারিজুয়ানাকে আসলে ওই দিন না করছিলাম, পরে দেখি তো পলাশ বলতেছে যে আচ্ছা আমারও তো এরকম ফাস্ট ফাস্ট করছে, তো দুই চার দিন খেলে তারপরে আর এরকম করবে না এটা বললো। তখন দেখি আস্তে 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 কি খেয়াল করতেছে। আম্মা আমাকে একদিন জিজ্ঞেস করতেছে কি কি করতেছো তুমি এরকম, আমি বললাম যে কোনো ব্যাপার না, এই বাসা থেকে যাই যে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে এসে খাই তো খাই না, বাসায় শুয়ে থাকি, আম্মা তো বাসা এই জন্য সামনে ফার্স্ট টাইম এরকম বলে এড়াই যেতাম। হঠাৎ করে বলতেছে এই চুপ থাকো, এত কথা বলো,
কখনো আগে হয়নি
না।
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ইওর শ্রোতা, জাস্ট নোট দিস, বিকজ ও কিন্তু অ্যাডিকশনের ভিতরে চলে গেছে এবং ওর যে অ্যাটিটিউড চেঞ্জ যেগুলো আসছে সেগুলো ভেরি নকিং, বিকজ ফ্যামিলি মেম্বাররা যারা আছেন তারা কোনোভাবে বাচ্চার অ্যাটিটিউড যদি চেঞ্জ দেখেন অ্যাডোলেসেন্স পিরিয়ড হোক বা অন্য কোনো সময় হোক, তাহলে এটাকে ভালো করে মার্ক করার চেষ্টা করবেন ওয়াই হি অর শি ইজ ডুইং দিস, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, কোনোভাবে জোর করবেন না, ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। যে হোক, হ্যাঁ বলুন। তারপর
তো এরকম মিসবিহেভ করতাম, আমি ফার্স্টে ভাবতেছি আমি মানে হয়তো যে বাবার ব্যাপারগুলো দেখে এর জন্য হয়তো আমার আমাদের মানসিক ভাবে বেড়ে উঠতেছি না, কারণ আমি যে তখনদিনে তো আমি ডক্টর এই জিনিসগুলো নিজে নিজেই ভাবতেন, তা আমি সবসময় আমাদের টাইম দেওয়ার চেষ্টা করতেন তিনটা ভাইকে, এখনো করেন। তো ওই রকম অ্যাটিচিউড চলে যাবার পরে ধীরে 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 এর ভিতরে একদিন আমাদের স্কুলে আন্ত স্কুল প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা হতো, বেশ কয়েকটা স্কুল ছিল, বিসিএসআই এর স্কুল, তারপরে আশেপাশে যে বয়েজ স্কুল গুলো ছিল ধানমন্ডিগঞ্জ বয়েজ, এইগুলো খেলাগুলো আমাদের মাঠটা ছিল বিশাল স্কুলে, যে কোনো আমাদের মাঠটায় খেলাটা হতো, ওই খেলার ভিতরেই বিসিএসআইআর এর ছেলেদের সাথে, তখন আমাদের আমার অ্যাটিটিউড তো স্কুলে পুরো রাফ এন্ড টাফ, বাসায় আমি একটু কম মানে জাস্ট খালি বুঝতে পারে। তো স্কুলে এরকম খেলা নিয়ে প্রতি বছরই একটা না একটা হালকা পাতলা গেঞ্জাম হইতই, তো সেবার বিশাল একটা গেঞ্জাম, ক্লাস নাইন থেকে টেনে উঠবো ওই রকম টাইমে, নাইনের মাঝামাঝি, তো বিশাল গেঞ্জাম, মানে এমন অবস্থা হয়ে গেছে যে ওখানে স্কুল লাইফ ওই টাইমে দেখি অস্ত্রের ঝনঝনানি।
অস্ত্র ফার্স্ট আপনি কার কাছে দেখলেন?
অস্ত্র বলতে ওই সময় আমি দেখছি খুর যেটাকে বলে সেলুনে ওই রকম, তারপরে ছুরি এরকম, মানে এমন একটা পর্যায়ে চলে গেছে ওই খুর দিয়ে খেলা নিয়ে জাস্ট খালি গোল দেয়া নিয়ে একটু মারামারি লেগে গেছে, মানে চোখে দেখলাম যে খুর দিয়ে আপনার আমাদের স্কুলেরই ক্লাস টেন এর ছেলেকে অন্য স্কুলে একটা ছেলে মানে এই স্টেপ করলো, স্টেপ করলো তো সাইডে কেটে গেছে, অনেকখানি কেটে গেছিল, এটা নিয়ে মামলাও হয়েছিল ধানমন্ডি থানায়।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা আরেকটা বিরতি নিতে চাই, ও এখন পর্যন্ত ব্যাকগ্রাউন্ডে রয়েছে ওর জীবনের অপ্রিয় সত্যে, ঠিক রাত 12:06 যখন আমরা ফিরছি তখন ও অপরাধের ভিতরে ঢুকে যাবে। আমরা অপরাধের পর্বে ফিরতে চাই, ব্যাকগ্রাউন্ডে ছিলাম কিভাবে একটা ছেলে কিংবা একজন অপরাধী অপরাধী হয়ে ওঠে সেই ব্যাকগ্রাউন্ডে, আমরা এবার অপরাধের দিকে যাব, তবে ঠিক সেটা রাত 12:06। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি হয়েছে তারেক। তারেকের কাছে আবারও ফিরতে চাই, যারা কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া চাইলে আপনারা এস এম এস ও করতে পারেন আমাদেরকে, আমাদের এস এম এস করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। ফিরছি আবারও তারেকের কাছে। হ্যাঁ তারেক, তারপর
তো এরপরে মারামারি লেগে গেছে মানে চোখে দেখলাম, তো ওই জিনিসটা দেখলাম, রক্ত দেখলাম সেদিন ফার্স্ট মারামারির ভিতরে, আর আসলে কি মূলত আমার বাসাটা যেখানে ছিল মিরপুর এই এরিয়াটাই আমি অস্ত্র দেখছি ছোটবেলা থেকে, কারণ আমাদের এরিয়াটা পুরোটাই ছিল আগে আমাদের যে থানা ছিল কাফরুল, এখনো জেলখানায় মানে কাফরুল থানার কথা বললে অন্তত কয়েদি বলেন আসামি বলেন সমীহ করে, কেন ওখানে যে বাংলাদেশের সবচেয়ে টপচরা যে ছিলেন কালা জাহাঙ্গীর কিলার আব্বাস ওনারা ওই এলাকার। তো আমরা সবসময় দেখতাম অস্ত্র দেখতাম বাসার পাশে একটা গলি ছিল, এই গলিতে অন্য এলাকার সাথে আমরা দেখতাম কি আগে সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি করতাম।
ওকে,
তো অন্য এলাকায় এই দেখতাম, এগুলো দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে দেখার অভ্যাসটা। তো স্কুল লাইফে থেকে ওই নাইনের থেকে আমার পাঠটা কি রক্ত দেখুন সেদিন দেখার পরে মানে খারাপ লাগার কথা কিন্তু সেদিন খারাপ অতটা খারাপ লাগে নাই, কেন নিজেও জানি না এখনো জানি না আমি কেন এরকম লাগলো। তো এরপরে ওই ঘটনার পর থেকে মানে ওই যে রক্ত বললাম যে রক্ত দেখলাম সেদিন খারাপ লাগেনি কেন লাগেনি জানি না, উপর থেকে মারামারি দেখলে আমি ওখানে দাঁড়াতাম, মারামারি দেখতে ভালো লাগতো, মারামারি করে তো খুবই তো দেখতে মজা লাগে, যেখানেই মারামারি দেখতাম সেখানে দাঁড়ায় যেতাম, তো মানুষ তো দূরে পালায় আমি দাঁড়ায় থাকতাম দেখতাম, মানে মনে হয় তো কি ছবির মতো যে ছবিতে দেখি এত মারামারি করে আমি পারি না। তো এরকম করে 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 এক পর্যায়ে যখন ক্লাস টেনে আমি SSC-র আগে আমার মনে আছে আমার পরীক্ষা দেওয়া হয়নি, ওখানে ফ্রেন্ডদের সাথে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় পরে পরীক্ষা দেওয়া হয়নি, ওই পড়াশোনা ছেড়ে দিলাম।
SSC পরীক্ষা দেওয়া হলো না?
না,
কি হয়েছিল, কি মিসআন্ডারস্ট্যান্ডিং, আমরা ডিটেইল জানতে চাই আপনার কাছ থেকে, হোয়াট হ্যাপেন্ড দেয়ার, আপনার ফ্যামিলি সেটাকে কিভাবে নিল, এভরিথিং ইন ডিটেইল।
যখন পরীক্ষাটা দেওয়া হলো না এই কারণে একটা ফ্রেন্ডের বোনের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং
সেই নো ইট'স নট মিসআন্ডারস্ট্যান্ডিং, আই ওয়ান্ট টু নো দ্য থিং ইজ ক্রিস্টাল ক্লিয়ারলি, ওকে হোয়াট হ্যাপেন্ড দেয়ার, স্টোরিটা বলেন।
আমি তখন আসলে কি অ্যাডিকশনে আছি,
কি ধরনের জিনিসপত্র নিচ্ছেন আপনি সেই সময়?
গাঁজা খাচ্ছি,
ওকে,
ড্রিঙ্কস করতেছি, রেগুলার ডেলি না পারে যে দুদিন তিন দিন পর পর, বাট খাচ্ছি, তো টাকা লাগে বাসা থেকে তো প্রতিদিন চুরি করা যাচ্ছে না। দেখা গেছে কি এক পর্যায়ে ফ্রেন্ডদের কাছ থেকে টাকা ধার নিচ্ছি একা একাই, তখন সব কিনে গেছি, এখান থেকে নেওয়া যায় ওখান থেকে নেওয়া যায় এখান থেকে কেনা যায় ওখান থেকে কেনা যায়, তা আমি ধার নিচ্ছি। তো আমার একটা ফ্রেন্ড ছিল ওর মানে পরে অনেক পরে আসছে স্কুলের ফ্রেন্ড, ওর বোন ছিল একটা, ওকে ভালো লাগতো, ভালো লাগতো কি দেখতে ভালো লাগতো বা ভাইয়া ভাইয়া খুব মানে বোন হিসেবে ভালো লাগতো, তো ওদের বাসায় যেতাম। তো বাসা থেকে ওই যে চুরির অভ্যাসটা, চুরির অভ্যাসটা থেকে আস্তে 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 মানে বাইরেও চলে গেল অভ্যাসটা, বাইরে চলে গেল, ওদের বাসায় যেতাম মাঝে মধ্যেই ওই ফ্রেন্ডের বাসায়। তো একদিন ওর কাছে টাকা ধার চাইলাম, ও বললো যে না দোষ আজকে পারবো না, সমস্যা আছে আজকে আমার কাছে টাকা নেই। সেদিন আমার খুব খারাপ লাগতেছে, না খাইতে পেরে গাঁদা খাইতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে জিনিসের জন্য না টাকা লাগবে, পাইকুই পাইকুই। তো ওর বাসায় ওর সাথে হাত ধরতে গেলাম, তো দুপুরে লাঞ্চ করলাম, তো বোন ছিল স্কুলে, তো ওর জুয়েলারির না জুয়েলারি বলতে কি ওর গলার অর্নামেন্ট যেগুলো বা কানের এগুলো কি ওর বোনের ড্রেসিং টেবিল সামনে থাকতো সবসময়, আমি যতদিনে যাই বা দেখতাম, সেদিন কি শয়তান ধরছে বা কি আমি জানি না নিজে, আমি ওখান থেকে হাত দিয়ে ঠাস করে চেন নিয়ে গেলাম, টাকা দিল না, তো আমার তো টাকা লাগবেই। ওর পরেই এক সপ্তাহের উপর আর কোনো স্কুলে
মানে আপনি স্কুলে যান না?
না, আমার মনে ভয় লাগতেছে যে ওর বাসা থেকে হারাইছে শুধু আমি আর ও বাসায়, ওরা মনেই বাইরে শপিং এ গেছে, ওরা বোন নেই, ওরা বোন নেই, এখন আর কিছু না হোক ও তো বুঝতে পারবে,
সন্দেহ তো করবে,
সন্দেহ করবে। তা আমি ফার্স্টে ভয় ছিলাম যে বন্ধু মায়ের ভয় না যে কি জবাব দিব, যখন নেশার ঘর কেটে গেছে তখন চিন্তা করতেছি যে কি জবাব দিব।
আচ্ছা,
এই এই কারণে বাসা থেকে টাকা দিচ্ছে গাড়ি ভাড়া দিচ্ছে আমি ওই স্কুলে না যে ঘুরতেছি। তো লাস্টে একদিন অন্য একটা ফ্রেন্ড ওর সাথে কন্ট্যাক্ট করলাম, ওর ল্যান্ড ফোনে ফোন দিলাম যে কি কি অবস্থা, তো বলতেছে তুই আসতেছিস না কেন, আমি বললাম যে আমি অসুস্থ এই জন্য আসতেছি না, আচ্ছা আয় আজকে বিকালে বসতেছি, ফ্রেন্ডরা সবাই আসতেছে, বললাম কে কে আসবি, তো বললাম আমরা দুই তিনজন আসি, তো যে ফ্রেন্ড ও নাম হচ্ছে রাশেদ যার সাথে ঘটনাটা ও আসবে কিনা মানে নামটা আগে শিওর হলাম যে ও আসবে না, আমি জানতাম না আসলে ও ওরা ওদের হয়ে আসে কাজ করতেছে, তা আমি জাস্ট দেখা করতে গেলাম, তা আসলে কি চেনের ভিতরে একটা লকেট ছিল, লকেটটা আমি বিক্রি করি চেনটা বিক্রি করে দিছিলাম, লকেটটা আমি আবার আমার মানি ব্যাগে রেখেছিলাম, তো ওরা জাস্ট সন্দেহ ওরা আমাকে কিন্তু ফার্স্টই না। আমি যখন গেলাম পরে রাশেদ ওর সাথে আরো দুই তিনটা ফ্রেন্ড, রাশেদের কয়েকটা বড় ভাই আছে ঢাকা কলেজে ওরাও আসলো,
ওকে,
তো আসার পরে আমাকে বললো যে আসেন চলেন স্যার, তো এখন কি করবো আইসে পড়ছে আর দশজন কিছু করার নেই, তো আমিও গেলাম সাথে যাইতেছি, তখন রাশেদ বলতেছে এমন কাজ কেমনে করলা, এই এক কথা দুই কথায়, আমি বললাম কি বলো দেখো ভনিতা করলো না আমি বুঝতে পারছি, কারণ বাসায় কেউ নেই, বুয়া থাকতো তার একটা কথা ছিল।
রাশিদকে জানতো যে আপনি ড্রাগ নেন?
না ও জানতো না।
ও জানতো না এটা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ
আর ড্রাগ নিয়ে আসলে কি ওই তমাল বা পলাশ ওদের সাথে বাইরে আমি আলাদা ভাবে চুরি করে একা একা কাজগুলো করতাম, ধরা খেতাম না।
ওকে
প্রবলেমটা ছিল এই জায়গায়।
রাশিদ আপনাকে জিজ্ঞাসা করছিল?
তার জিজ্ঞেস করতেছিল যে তুমি কেন কাজটা করলে, এই এক কথা দুই কথা। তো আমি পরে স্বীকার করি নাই, তো মানি ব্যাগ বের করে যখন লকেটটা পাইছে, লকেটটা পাওয়ার পরে বল এখন কি স্যার দিবা, যাকে এখন তোমার ব্যবস্থা তারাই করবে। তো ওই লকেটটা নিয়ে সাইডেই চলে গেলাম, ঢাকা কলেজের বান্ডারে ভিতরে গেলাম। তো আমাকে পরে অনেক মারধর করলো সেদিন, লজ্জায় যে স্কুল কম্পাউন্ড ছাড়ছি আর স্কুল কম্পাউন্ডে পাইনি।
কোন স্কুলে পড়তেন আপনি?
ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজের পাশে অবস্থিত। ওটা
কত সালে?
সেটা ছিল 2002।
এসএসসি দেওয়ার কথা ছিল 2002 সালে। ওই সময়ে আপনি এসএসসি পরীক্ষার্থী, আপনার কি টেস্ট প্রিটেস্ট দেওয়া হয়ে গিয়েছিল?
না টেনে আমি তখন
ক্লাস টেনে আপনি তখন আপনি ওই সময়টাতে গন্ডি ছেড়ে দিলেন। ফ্যামিলিতে রেসপন্স কি করলেন এরপরে, স্টেপ বাই স্টেপ টেল মি দ্য স্টোরি।
তো আম্মু আমাকে, তারপরে আমি যখন আসলাম আম্মু আমাকে এক কথা দুই কথা জিজ্ঞেস করতেছে। তো আমি বলছি না স্কুলে যাই না, ভাল লাগে না। তো স্কুলে আবার ওই যে মারামারি হয়েছিল একটা ঘটনা ধানমন্ডিতে কে ছিল এটা আম্মুকে বলছিলাম। তারপরে আমি বানায় বলতেছি যে ওই ঘটনার সাথে আমারও জড়াইয়া দিছে, এই জন্য যাই না। এখন আম্মু তার খোঁজ নিতে যাবে না, সে নিজেও ভয় পেয়ে গেছে। না ছেলে আগে পড়াশোনা এক বছর গ্যাপ যাক, অন্য স্কুলে ভর্তি করাবো, ছেলে আগে লাগলে টিসি আইনে নেব, মামলা জেলে যাবো, এই ভয় লেগে গেছে আম্মু। পরে আম্মু বললো আচ্ছা ঠিক আছে, এখন আব্বুরে কি বলবে? তো আব্বু তো সকালে থাকে না, আব্বু দেখতেছে যে কি স্কুলে যাইতেছি, আব্বু তো রাতে আসে। এখন আম্মু বলতেছে যে আমি কি বলবো, আমার এ তোমার এই বছর গেলে এসেছি, তোমার আমি কি বলবো। এখন আম্মু ভয় পাইতেছে, মানে ওনার টেনশন। তো আমি এর ভিতরে কি ওই যে নেশা, নেশার ভিতরে জড়ায় যাওয়ার পরে ছাড়াইতি যেটা বলে গাঁজা মদ কোনো কিছু বাদ নেই, সিগারেট। তো ওই টাইমে টাকা চুরিটাও বেশি বেড়ে গেল বাসা থেকে, আস্তে আস্তে কি আলমারি থেকে হাত দেওয়া শুরু। আগে তো ওই যে আব্বুর পকেট থেকে নিতাম, পরে আলমারিতে হাত দেওয়া শুরু, 500 টাকা, 1000 টাকা, 2000, 5000, কোনো ব্যালেন্স নেই। তার মতো থাকতো না, আমি সারাদিন নেশা করে ঘরে পুড়ে থাকতাম। তারপরে স্কুলে যাওয়া হচ্ছে না। তো ওই ওই টাইমে এলাকার কিছু ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে, ফ্রেন্ড সার্কেল ওদের সাথে জড়াই গেলাম।
কারা ছিল, নতুন করে মিশলেন নাকি?
না ও ছোটবেলা থেকে দেখতাম।
ওকে
তো নতুন করে আবার মানে অনেকদিন পরে মেশা, আগে তো স্কুল লাইফের গন্ডি ছিল, পরে মিশতাম বসতাম এই। তো ওদের সাথে আমরা, আমি জানতাম ওরা মারামারি করে কাটাকাটি করে, তা আমার বাসায় থাকতো না আব্বু, আস্তে আস্তে আসা শুরু করলো বাসায়। তো এরকম কথাবার্তা ঘুরি ফিরি ওদের সাথে। তো একদিন একটা ফ্রেন্ড ও মারা গেছে, তো আমি ওর নামটা বলতে চাচ্ছি না, তো মারা গেছে। ও একদিন আসলো বাসায়, ওর কোমরে একটা পিস্তল ছিল, আর সে বললো যে এটা একটু কষ্ট করে রাখো বন্ধু, আমার একটু সমস্যা আছে, তুমি রাখো আমি আবার বিকেলে নিয়ে যাবো। আমি ওই দিন ফার্স্ট দেখলাম এবং হাত দিয়ে ধরলাম, তো রাখলাম ওই 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 পরে ওই জিনিসটা ধরার পরে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এ ভিতরে তো সব চলতেছে নেশার ব্যাপারটা রেগুলার। তো বাসা থেকে টাকা দেয় না, তো বাসায় যেদিন টের পেয়ে গেল যে টাকা চুরি করি, এটা আসলে টের পেতো না, বাসার ভাড়া যেটা সেটা আলাদা রাখছিল, তা আমি জানতাম না ওটা ভাড়া, আমি ওইটাই নিলাম চুরি করে। আমি ওই দিন ধরা খেয়ে গেলাম। আম্মু বলতেছে যে আমি দুইটা, একটা আব্বুর কাছে, আমি তো নেই নি। আব্বু বলে আমিও তো নেই নি। তারপরে যখন ওই যে আম্মুর সাথে আমি মিথ্যা বলি না, আম্মু বলছে আমি স্বীকার করছি অনেক পরে আমি নিছি। এরপর থেকে তো টাকা নেওয়া বন্ধ, একবারে চাবি তারা সযত্নে রাখে, টাকা চুরি বন্ধ। এখন কি করব, টাকা তো লাগবে। এই তো বাইরে বাহিরের দিকে চলে গেলাম বাসার বাহিরে। তো ফার্স্ট আমার যে ফ্রেন্ডটা যার সাথে দিয়ে অস্ত্র দেখা, ওর সাথে ঈদ চলে আসছে, আম্মুকে বললাম যে আম্মু শপিং করবো টাকা দাও। তো দেড় না 2000 টাকা দিল, ওইটা আমি ওই 2000 টাকা অনেক কিছু 2002-2003 সালে। আমি বলতেছি না 5000 টাকা লাগবে, বলে তাহলে ওই 2000 টাকা ওদের তোর কিছুই লাগবে না। আমি 2000 টাকা নিয়ে চলে গেলাম, বলে আচ্ছা এদিন এদিক ঘামো আবার নেই, আমি মানে একটু ঝাড়ি দিয়ে চলে গেলাম। আর আমার ওই তো অভ্যাসটা তো খারাপ হয়ে গেছে যে আমি মিসবিহেভ করি। তো পরে আবার বেরোবার পরে চিন্তা করতেছি আর যে ঝাড়ি দিয়ে আসলাম এটাও কি ঠিক করলাম, এরকম চিন্তা করতে করতে ভিতরে কি আমার ফ্রেন্ড আসলো, 3 বা 4 রোজে বা 5 রোজে এরকম টাইমে আমার ফ্রেন্ড আসলো, বললো যে একটা ধান্দা আছে। কিরকম ধান্দা? বলে যে আমাদের বাসাটা ছিল মিরপুর 14-তে, একটু সামনেই কাফুল এরিয়া, যে কাফুল এরিয়ায় একটা সাইড আছে, তো এখানে মানে বাজে কিছু মেয়ে থাকে ফ্ল্যাট নিয়ে, তো ওদের ওখানে চান্দাবাজি করবো চল। আমি পরে বললাম কে কে? আর ততদিন আমি উগ্র বলতে কি হাতের মারামারি করি, কিন্তু ওই রকম মারামারি করি নাই, ওই ঘুষি কিল্লাথি থাপ করে এগুলো দেই মানুষকে, কিন্তু ওই রকম কোনো মারামারি ভিতরে জড়াইনি কখনো। তো ও বলতেছে যে আরো দুইটা ফ্রেন্ড আসতেছে সেজন্য মিলা। আমি তো যে বললাম সাহসী, তা আমার সাহস আছে, আমারও ভিতরে ভয়টা কাজ করতেছে না। তো আমার বাসা থেকে টাকা দেয় নাই, এটা একটা জিত। তো ও কি করছে সেদিন, ওই পিস্তলটা না অন্য একটা রিভলভার বাচ্চা, সেটাকে খেলনা, খেলনা বলতে কি ফুললি দেখা যায় একবারে ফুল আসল রিভলভারের মতো, ওটাই কষ্টের পেছানো আমাকে দিল বললো। তার ওইখানে তার আসলটা নেওয়ার দরকার নাই, যা শো করলেই হবে। তো গেলাম ওর সাথে যাইতেছি, তো সেদিনই ফার্স্ট ডে, ওই দিনই কপাল খারাপ। তো ফার্স্ট ডে 2000 টাকা তো পকেটে। তো কাফলের এরিয়া যেখানে যাচ্ছি সেটার একটু আগে, মানে এর আগে কারা যেন ঈদের আগে মানে বোমাবাজি চাঁদাবাজি যেটা বলা হয় বোম মারছে, ককটেল ফাটাইছে, তো পুলিশ ওখানে, আমরা তো যাই না, আমরা তো যাচ্ছি। মানে ওইখানে যে পুলিশ থাকবে এরকম ভাবনা ও চিন্তা কখনো হয় না, রেটটা পড়লো ওইখানে কপালটাই খারাপ যে আর সব দৌড় দিয়েছে, আমি দৌড় দিই নেই, আমি বুঝি নেই, আমার তো অভিজ্ঞতা নেই। আমার এসে খুব করে ধরলো যে তোর গাড়ি থেকে দৌড় দিল কেন, দাঁড়া চেক করি, এই চেক করবি আমার কোমরে পাইলো, আমি জানতাম যে ওটা নকল, ধরছি যখন বুঝলাম, ধরেই বুঝছি, হালকা একবারে হালকা প্লাস্টিকের মতো দেখায়। তো এই নিয়ে এই অবস্থা, কি ডাকাতি করতে যাইতেছিলাম না চাঁদাবাজি করতে যাই, এই সুন্দর আমি একাই, আর আরেকটা আমাদের গাড়িতে যেটা ছিল ওরে দৌড়ায় ধরছে। তো এখন দৌড়ায় ধরছে কিন্তু মানে কি দৌড়ের দৌড়ির ভিতরে দৌড়ায় ধরছে, কিন্তু এখন আমি আমার কাছে পাইছে, কারণ আমি যদি স্বীকার করি, আমি যদি একটা নির্দেশ লোককেও স্বীকার করি যে ও আমার সাথে, ওকেও ধরতে বাধ্য, কারণ এখন ভিকটিম আমি মূল। তো ওই যে ছেলেটা ফ্রেন্ডটা বলতেছে দোস্ত আমার তুমি বাঁচাও, আমি বাকিটা আমি বুঝতেছি, খালি তুমি খালি স্বীকার করো না যে আমি আমি না, আমি তোমার সাথে, আমি তোমাকে চিনি না। এই সেই আমার যেটা ছোটবেলা থেকে অভ্যাস, ওই যে বললাম বন্ধু পরায়ণ, সেখানে আমার যে কত মানা মারছে আমি নিজে জানি না, আমি তারপরে স্বীকার করি নাই যে ও আমার সাথে, বলে ও তোর সাথে, আমি শিওর ওর দৌড় দেখেই বুঝছি ও তোর সাথে, তুই বল তোর কি লাগে, এই সেই তুই বল তোরে ছেড়ে দিব, ওরে আটকাই, ওরে এর আগেও অনেকবার ধরছি, ওরে আটকে, মানে কি খারাপ ভাবে ধরছে, এই ড্রিঙ্কস করে রাস্তায় চিল্লা হাউক হাউক এইরকম, মানে ওরে এমনি একটু ব্যাড রেকর্ড আছে। তো বল তুই, আমি বললাম যে না আমার সাথে না, ওকে বাঁচাই দিলাম, আমাকে ধরে তো মানতেছে অস্ত্র নিয়ে কই যেতেছিলি, এই সেই অস্ত্রের গোডাউন কই আছে, দে পুলিশ মানে যা করার দরকার সেটাই করতেছে। তা আমিও মানে আর সহ্য করতে না পেরে পরে এক পর্যায়ে বলতেছে যে তোর গার্জিয়ান কই, বাসায় খবর দেয় সেই। তো তখন আমার বাসায় মোবাইল ছিল না, বাসার পাশে ফ্ল্যাটে একটা আন্টি ওনার মোবাইল ছিল, মোবাইল নাম্বারটা আমার মুখস্থ ছিল, কারণ কি বাসায় যোগাযোগ করার জন্য বাইরে থেকে ওই নাম্বারটার জন্য মুখস্থ করা, যাও কনস্টেবল ওকে দিয়ে আমি বাসায় ফোন দিয়ে আইলাম, আম্মু আসলো।
ওকে
আব্বু তো
থানাতে,
হ্যাঁ আমি থানাতে,
কোন থানায় তখন,
কাফুল থানা,
কাফুল থানাতে। ওকে
তো আব্বু তো তখন তারাবি নামাজে, আম্মু আসলো, এসে আম্মু দেখলো, দেখে কান্না করতেছে, তো আমি
আপনি কি লকআপে ছিলেন,
আমি লকআপে, তো আম্মু এসে কান্না করতেছে, তো আমি সামনাসামনি তাকাইতে পারি না, আমি উল্টো দিক ঘুরে ফেলছি, আমার পক্ষে ওটা সহ্য করা সম্ভব ছিল না। তো আম্মুকে কনস্টেবল মানে লকআপের সামনে যে পুলিশটা থাকে উনি মিসবিহেভ করতেছে, তাই মানে টাকা দিলে দেখা কথা একটু কথা বলতে দেয়, এটা প্রশাসনের ক্ষেত্রে সবসময় চলে গেছে আমার লাইফে, আমি এখন পর্যন্ত যা দেখছি প্রশাসন এটাই করছে, টাকা ছাড়া কিছু বুঝে নাই তাদের লাইফে, মরার আগেও তারা টাকা চাইবে। তো আম্মুর সাথে মিসবিহেভ করতেছে, আর আমার ওই বন্ধুরা তো আমি বাঁচিয়ে দিলাম যে ও তো আসবি দেখবি, আর খুব ভালো একটা নেতার সাথে ওর খুব রিলেশন ছিল, আমি এই এই বিশ্বাসে ওরে মানে বাঁচিয়ে দিলাম, আর যেহেতু এটা আসল পিস্তল না এত গভীরের কিছু হওয়ার মতো না, আমার মানে ওই রকম বিশ্বাস ছিল। তো ওই বন্ধু যে গেছে আর কোনো খবর নেই, তার আম্মু আসার পরে কান্নাকাটি করতেছে, আম্মু কান্নাকাটি বলতেছে একটু কথা বলতে দেন কিছু, আম্মুরে ধাক্কা যখন দিতে আমি পিছন থেকে, আমি এই জিনিসটা সহ্য করতে পারি না যেটা আমার কখনোই সহ্য হয় নাই, আমি পিছন থেকে ওই কনস্টেবল কলারটা থেকে বসছি, পরে ধৈর্য টান দিতে যে মাথায় একটা বাড়ি গেছে বিজনেসের সাথে, বলছে তোরে এনে মেরে ভালাম দুনিয়া, কই কি করিস তুই আমার চিনিস, ওই দিন থেকে মানে প্রশাসনের প্রতি আমার একটা খারাপ ধারণা আজ পর্যন্ত।
ঠিক আছে তারপর কি হলো?
তো এরপরে তো দারোগার সাথে কথা করা কথা বলা বলি এই সেই, আম্মু শুনলো, আম্মু তো তখন জীবনে ফার্স্ট ওই থানায় গেল, তা আম্মু যখন এতগুলো টাকা মানে টাকা লাগবে প্রায় 2 লাখ টাকার মতো চাইলো, ওই টাইমে টাকা পাবে কি কি আসলে বিষয় মানে হাতে বললেই তো রাতের ভিতরে ম্যানেজ করা যায় না, বড় মামার কাছে চাইলে 2 লাখ 10 লাখ এটা বড় কথা না খেলে দিবে, কি কষ্ট দেখাবে,
রাইট,
যে তার ফ্যামিলিতে সবচেয়ে ভালো মেয়ে সেই মেয়ের ছেলে এরকম একটা পরিস্থিতিতে পড়ছে সে কি বলবে,
রাইট,
সে ওই হেল্পটা চেয়ে গেল না, সে কি করলো ভাইয়ের সাথে বললো যে আপনি কোনো টেনশন করেন না টাকা আমি দিব, আপনি জাস্ট খালি এটা একটু ই করে দেন, পারলে আমার ওরা এখান থেকে ছেড়ে দেন, আমি যা করেন দেখতেছি। দারোগা বললো না, মামলা তো লাগা মামলা দিব। 54 ধারা মামলা দিল, কার্যবিধি দুইটা ধারার ভিতরে দুইটা থাকে, একটা কার্যবিধি আর একটা অকার্যবিধি। কার্যবিধিটা দিল, সে দারোগা খুব ভালো কাজ করছে আমার জীবনে, আমার যতটুকু ক্ষতি করার ওইটা করে দিয়েছিল। আমার কার্যবিধিটা দিছে, সে টাকা নেওয়ার পরেও আম্মু রাতে মানে আন্টি দেবে এই সেই এর কাছ থেকে সেটার থেকে কত টাকা দিয়েছে আমি জানি না, রাতে কিছু টাকা দিয়েছে। আর পরের দিন সেটা ডিপিএস যেটা বলে ব্যাংকিং, আম্মু প্রতি মাসে ডিপিএস করতো, আম্মু তো জব করতো, ডিপিএস এর প্রায় মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল ওই টাইমে। আম্মু ডিপিএস এ 5 বছর, তখন মনে হয় 5 বছরের মেয়াদ ছিল, ওই মেয়াদের আগে ইন্টারেস্ট ছাড়াই উনি ডিপিএসটা ভাঙে, পরের দিনই টাকা ক্লোজ। তো আম্মু তো ধারাও বোঝে না কিছু বোঝে না, স্বর্ণ ধারা দিল, দিয়ে কি করলো পরে দিতে পেন্ডিং পাঠিয়ে দিল আবার
টাকা দেওয়ার পরেও এই কাজটা করলো। কেন
দারোগা বলছে আবার পেন্ডিং মামলা দিছে, আবার খাইতে পারবে, সেই মামলায় আবার আমাকে রিমান্ড আনলো পেন্ডিং মামলায়। দারোগা বুঝতে পারছে যে ফার্মের মুরগি বানায় খাওয়া যাবে,
টাকা পয়সা আছে,
মানে কিছু বোঝে না, এইটা হচ্ছে মেন ফার্স্ট। সে যা আম্মু তো বুঝে না, স্বীকার করছে যে আমি কিছু বুঝি না, কিন্তু আমি যদি ওখানে যদি আমাকে আমাকে জিজ্ঞেস করছে যে এর ভেতরে, কিন্তু আমাকে জিজ্ঞেস করছে অবশ্য টাকা দিয়ে পরে কোনো সাজা থেকে কিছু পরে আমার জিজ্ঞেস করছে, আমি স্বীকার করছি। কারণ ওই যে তার সাথে তো আমি আমাকে একটা জিনিস শিক্ষা দিয়েছে সবসময়, আমি এটা আজও পালন করি যে মিথ্যা বলবা না কখনো, সত্য বইলে মহিলা যাবা মিথ্যা বলবা না। আমি আমার সাথে সেটা বলে দিছি যে এই আমার করবে, নাহলে কারো বাবার সাধ্য ছিল না ওইখানে আমার 5 মিনিট আটকে রাখে। আমার ফ্যামিলি মেম্বার কিছু ওইরকম পজিশনে এখনো আছে, কিন্তু আমার কারণে তাদের বলতে পারে নাই, কেমনে বলবে, আমি তো অপরাধী, আমি তো স্বীকার করছি তার সাথে। আর তারপরে কি, তারপরে আম্মু টাকা পয়সা দেওয়ার পরেও পেন্ডিং মামলা দিল, ঢুকাইলো জেলখানায়। যেদিন জেলে গেলাম
রিমান্ডে ছিলেন আপনি,
রিমান্ডে সেদিন ও জেলখানা গালত ঘর বলা হয় হাজত খানায়, এখানে পাঠানোর পরে সেখান থেকে রিমান্ড ছিল, 7 দিনের রিমান্ড চাইছে, 3 দিনের রিমান্ড।
আমি রিমান্ডের পুরো এনভায়রনমেন্টটা শুনতে চাই।
রিমান্ডে মানে 7 দিনের রিমান্ড চাইছে কোর্টে, 3 দিনের রিমান্ড মঞ্জুর করছে কি অস্ত্র বিস্ফোরক আইনে, এটা পেন্ডিং মামলা। পেন্ডিং মামলা যদিও মানে ওরকম কি সন্দেহজনক, ওটা শিও না, সন্দেহজনক জিজ্ঞাসাবাদের জন্য মানে রিমান্ডে নিতে পারলে আরো পয়সা পাবে, এটা প্রশাসনের এটা একটা ইনকাম বা ইনকাম। তো রিমান্ডে নিল, এরপরে যা দিয়েছে প্রতি প্রতিদিন রিমান্ডের জন্য আরো 10,000 টাকা করে, 30,000 টাকা।
মানে কি এই 10,000 টাকা দিলে কি হবে, রিমান্ডে মারামারি করবে না? ওকে,
3 দিনে 30,000 টাকা দিল, মারধর করবে না, কিন্তু ফার্স্টের দিন মার টাকা আমার ওই যে আগ পর্যন্ত মারছে টুকটাক, যে তোদের গ্যাং লিডার কে, কই কে, এইটা এইটা বল। আমি তো জানি ওই ঘটনার সাথে তোরা জড়িত না, ওইটা এমনি জানলাম, জাস্ট তুই তোর কাহিনী বল গ্যাং লিডার কে কি আসে বিষয়ে, আমার থেকে কিছু জানার চেষ্টায় মারলো কিছু বলে ওই 2-3 দিন পরে ছেড়ে পাঠিয়ে দিল, যে না কিছু পাওয়া যায়নি। তারপরে জীবনে ফার্স্ট ওই দিন জেলে,
কত সাল এটা,
সেটা 2003-এ। আমি এক সেকেন্ড আমার মনে না মনে নাই, আমি যতক্ষণ জেগেছিলাম আমি কান্না করি নাই, আমার কান্না দেখে আশেপাশে যারা আসামি তারা আমার মানে ওরা খুব টর্চার করে, আমি দেখছি যে খুবই টর্চার করে ওখানে জেলখানায়, যে অবস্থাটা মানে ঘুমাইতে পারে না, যারা টাকা নাই লাস্টাপ না। এটা একটা এপিসোড শুনলাম, একটা ছেলে চিটাগাং এর ওর কাহিনী শুনলাম, ও যেটা বর্ণনা দিছিল বাচ্চা ওই রকমই। এরপরে গেলাম তো ফার্স্ট আমাদের রাখলো সেখানে, তো আমি ওখানে তো খুব কান্নাকাটি করতেছি, তো টাকা ঢালার জন্য খুব অল্প সময়ে আমার জামিন হয়েছে, ঈদের আগে না হলে জামিন হওয়ার কথা না।
কতদিন জেলে থাকলেন?
প্রায় 16-17 দিন।
ওকে,
বাট ওই 3টা মামলা, একটা হচ্ছে কি 54 কার্যবিধি আর সাথে 2টা পেন্ডিং মামলা। টাকা টাকার জন্য আম্মু কি করছে, তার ওই ডিপিএস এর পুরো টাকাটাই তার আমার পিছনে ব্যয়। তো যাই হোক, যাবি নিয়ে আসলাম খুব খারাপ কিছু অভিজ্ঞতা নিয়ে। তো পরে
এই সময়টাতে আপনার মা ছাড়া আপনার ফ্যামিলি অন্য কোনো মেম্বার আপনার সঙ্গে দেখা করেছে?
আমার ফ্যামিলি মেম্বারের ভিতরে কি আমার আম্মু শুধু জেল খানায় গিয়েছিল, সেখানে সে যে কান্না করতো আমার ওগুলো ভালো লাগতো না, আমি তাই বলতাম যে আইসো না, তো আমার চোখের পানি তার চোখের পানি সহ্য হতো না, আমি বলতাম আইসো না। মানুষ বলতো, সবাই বলে বাবা মা আইসো, আর আমার এগুলো সহ্য হতো না, আমি বলতাম না খেয়ে পেয়ে মরে যাই তাও আইসো না। আমি ভিতরে একা কান্না করতাম, খুবই কান্না করতাম। তো এছাড়া কি আমার বড় খালার ছেলে উনি গিয়েছিলেন,
বাবা
না আব্বু জানে জানতেন না ব্যাপারটা, এতটাই ক্লোজ করে নিয়ে গেছিল আমার আম্মু, তো জানতেন উনি অনেক পরে।
ওকে, যাই হোক শুনি, আপনি জেল থেকে বের হলেন, তারপর
বের হলাম তো আম্মু মানে তখন বলতেছে যে কিসের জন্য কি, তখন আমি তাহলে দোষ দিচ্ছি যে না দোষ তো তোমার, আমি একটু চাইলাম 5,000 টাকা তুমি দিলা না, আমি টাকার লোভে গেছি, আমি টাকার জন্য গেছি, গিয়ে ধরা খাইছি, এখন আমি কি করবো? দেখো এখন 3,000 টাকা কম দিলা, এর জন্য তোমার 3-4 লাখ টাকা নামলো, ভালো হয়েছে না? আমি ওইটা তারে শাসাইতেছি, কিন্তু আমি তো ওইটা শাসাইতেছি কি মানে মুখে মুখে, কিন্তু আমার মনের ভিতরে তার এই জিনিসটা মানতেছে না যে না এরকম কেন করলাম। যা কর পরে আসার পরে আমি ফ্রেন্ড সাইকেল থেকে একটু সবসময় এড়াই যেতাম, বাসায় একা একাই থাকতাম।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটি বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। আমরা এই পর্যায়ে আরেকটি বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে কনফেস করছে তারেক। তারেক মধ্যবিত্ত সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান এবং এডুকেটেড ফ্যামিলির সন্তান। তার জীবনে যে অপ্রিয় সত্য সেটার আমরা মাঝামাঝি অধ্যায়ে রয়েছি, আমরা ফিরে আসছি একটু পরে। আপনি যদি কনফেস করতে চান আপনার অপ্রিয় সত্যগুলো নিয়ে, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর। তার জীবনের যে ভুল সেটা অনেক অনেকেই করে থাকেন, আজকে তারেকের কাছ থেকে শুনে অনেকেই সতর্ক হয়ে যাবেন বলে আমরা আশা করছি। তারেক, তারপর আপনি ফ্রেন্ডদের কাছ থেকে অনেকখানি গুটিয়ে নিলেন নিজেকে।
এরপর বাসায় থাকতাম, এভাবে তো পড়াশোনার টোটাল পার্ট তো চুকে গেল। আব্বু জানতে পারলাম, আব্বু খুব বকাবকি করলো, রাগারাগি করতেছে। তো এরপরে আমাকে হুজুর আছে একটা, উনি আমি তখন নামাজ হালকা হালকা নামাজ পড়া শুরু করলাম। তো হুজুর একজন আছেন আকাশ স্যার, স্কুলের টিচার ছিলেন, যে স্কুলে পড়তাম ফার্স্ট মুসলিম মডার্ন স্কুল, ওই স্কুলের টিচার ছিলেন। উনি আমাকে রিকমেন্ড করে পরে চিল্লা, যেটা বলা হয় তাবলিকের ভাষায় তাবলিক জামাত, চিল্লা এক চিল্লা মানে 40 দিনের জন্য আমাকে পাঠানো হয়। ওখানে গেলাম, চিল্লাতে গেলাম, তারপরে ওখানে 40 দিনের পরে আবার যখন ঢাকা আসলাম, 5 ওয়াক্ত নামাজই পড়ি। তো ফ্রেন্ড সার্কেল যা ভালো যারা খারাপ যারা সবাইকে আমি তখন দাওয়াত দিই যে আসো নামাজ পড়তে আসো, আল্লাহ ছাড়া কি না, এই এরকম করেই দাওয়াত দিচ্ছি।
ততদিনে লেখাপড়া একদম ফুল স্টপ।
তো এরপরে পরের বছর আমার ভর্তির চিন্তা ভাবনা করছে যে পরের বছর ভর্তি করাবে। তো আমি তখন তাবলিগ জামাতের এগুলো নিয়ে ব্যস্ত। তো আস্তে আস্তে ওই ফ্রেন্ড সার্কেল যেটা বলা হয়, বন্ধু পড়ান, যেটা আমার মানে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল একটা কথা, যেটা আমার ভিতরে এখনো কাজ করে, আমি একা থাকতে পারি না। তা আস্তে আস্তে কি মানে ফ্রেন্ড সার্কেলের কাছে যে নামাজও পড়ি সবই করতেছি, ওই আবার কেমন কেমন করে দেন নামাজের ভিতরে। আসলে কি মানে এইটা হুজুরাই বলে যে তুমি যদি আল্লাহর লাইনে থাকো বা ভালো থাকো তখন তোমাকে শয়তান বেশি খোঁচাবে, যে শয়তান হলে তার শয়তান খোঁচাবে না, ও তো শয়তানই, ওরে তো শয়তান বানাই দিছি, ভালো যেটা শয়তান বানাই খাবে, তুমি খারাপ হয়েও না, খারাপ অনেক কিছু আছে। এই জিনিসগুলো ফলো করছি যতদিন করতে পারতেছি মনে থেকে ততদিন ভালো থাকতেছি। আস্তে 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 আবার ওই কেমন জানি ফ্রেন্ড সার্কেলে কেমন কেমন করে ঢুকে গেলাম। আস্তে আস্তে নামাজ থেকেও বাসায় তো সন্দেহ করতেছে না, কারণ ওই যে পাঞ্জাবি করে বেড়াচ্ছি টুপি করে বেড়াচ্ছি বুঝতেছে ভালো। আমি আবার ওই ফ্রেন্ড সার্কেলের ভিতরে গিয়ে বুকিংটা ধরলাম, আস্তে আস্তে ওখান থেকে আবার মারিজুয়ানের ভিতরে ঢুকে গেলাম। এবং সেখান থেকে গিয়ে ধীরে ধীরে আমাকে একটা ফ্রেন্ড, তখন এলাকার ভিত্তিক ফ্রেন্ড, ফ্রেন্ডসি বিল খায়, ওই একদিন ফ্রি খায়, এই আস্তে 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 কেমন কেমন করে জানি ঘুম খুব ভালো হয়। আস্তে আস্তে আমি পুরোপুরি মাসখানেকের ভিতরে অ্যাডিক্ট হয়ে গেছি ফ্রেন্ডসি বিল, দাদার ফ্রেন্ডসি বিল। তখন বাসায় খেয়াল করে না করে না, কিন্তু ওই যে আম্মুর চোখে ধরা খেয়ে যাই, আম্মু খেয়াল করতেছে। তো আম্মু আবার এটা নিয়ে খুব বকাবকি করলো, আমি আবার মাইনে আবার একটু স্টপ করলাম। তো এরপরে আবার আমাকে জার্মান টেকনিক্যাল, যেটা মিরপুর 2 নম্বর, এখানে কারিগরি, এখানে ভর্তি করানো হলো। এখানেও 3-4 মাস পরে পড়াশোনা চলতেছে, 3-4 মাস পরে এর ভিতরে আমাদের ওখানে একটা ফ্রেন্ড ছিল মোশারফ, আমার ক্লাসমেট, ওর বাসা ছিল আবার মিরপুর 2 নম্বরেই, জার্মান টেকনিক্যাল পিছন সাইডেই। তো ওখানে গেলাম, আমাদের বাসা যাওয়া যায়, এর ভিতরে এক পর্যায়ে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমরা 4 জন সেদিন একই ক্লাসে 4 জন গেলাম। তো সেখানে মোশারফের আবার জানতাম যে খারাপ কিছু ওখানে টেরোরদের সাথে সম্পর্ক আছে। মোশারফ কি করলো যে সেদিন দেখাইতেছে, মানে দেখাইতে পারলে এটা ইয়ং জেনারেশন, আমি যেটা বুঝি এখন যে ওরা মনে করে যে খুব বড়, তো দেখাইতেছে পিস্তল একটা আনলো, ওর বাসায় সেদিন গেলাম পিস্তল একটা এনে দেখাচ্ছে ভিতরে গুলি লোড করা, যে এই দেখ আমার কাছে আছে, বড় হয়ে আমার কাছে রাখতে দিচ্ছে, এই এক কথা। তো আমাদের সাথে যে দুইটা আমাদের সাথে আমি আমার সব যে দুইটা ক্লাস ফ্রেন্ড, ওই দুইটা তো জীবনে দেখছি কিনা জানি না, ধরছে এটা মনে হয় না। তো এই ধরে হঠাৎ করে একজনের ট্রিগারে চাপ পড়ে যায়, তারপরে চাপ পড়ে যায় তো আমার পাশে যে থাকে ওর পেটে ঢুকে যায়, এতে ঢুকে এপাশ দিয়ে ঢুকে ও পাশে বের হয়ে যায়। তো মশাল শব্দ শুনে দৌড়ে আসে, যেটা ও নাচ টানতে গেছিল শব্দ শুনে দৌড়ে আসে, আইসে দেখে অবস্থা যেটার হাতে চাপ পড়ছে ওর তো কোনো খবর নাই, ও তো ভয়ে কাঁপতেছে। সরি মিস্টেক করছে, আমরা পাঁচজন, টোটাল পাঁচজন মশাল সহ, আমি যে আহত হলো ফ্রেন্ড, যে ট্রিগার চাপলো আর একটা ফ্রেন্ড। তো পরে রুমের ভিতরে ছিল যে কারণে সাউন্ডটা এতটা বাইরে যায়নি বদ্ধ করে। তো এরপরে মশাফ দৌড়ে আসলো, আশা করে এখন সেই ছেলেটা ওই চাপ পড়ছে, ওর নাম সালাউদ্দিন, ও আবার কি করে আসতে করে রেখে কোনো রকম। আমরা তো ওকে নিয়ে ধরা ধরি যে এখন কি করা যায়, কি তো সালাউদ্দিন আসতে পিছন থেকে কেটে গেল, যার হাতে চাপ পড়ছিল ও কেটে গেল, পলাই গেল। ও সেই দিন ওই যে গেছে আর কোনো খবর নেই। তারপরে এখন আমরা তো মানুষ, ওই ছেলের পারতাম একটা যে রাতে ওইখানে সাইডে কোথাও ফেলে দিতে, মানুষ চোখের সামনে দেখলাম রক্ত বেরোচ্ছে, ফালায় রাখে কেমনি, ধরলাম, ধরে বের করলাম। তো সিএনজি একটা কোনো রকম ভাড়া মানে বের করে সিএনজিতে উঠাই দিলাম। তো আমাদের সাথে যে ছেলেটা ছিল আর একটা ফ্রেন্ড, ওর নামটা আমার খেয়াল নেই, সঠিক মনে নাই। তো ওকে বললাম যে তুমি 10 নম্বরের দিকে হসপিটাল আছে অনেকগুলোই দেখো, আল হেলাল, তারপরে গ্যালাক্সি, অনেকগুলো হসপিটাল আছে, তো ওগুলো কোনো একটাতে নাও, আমরা আসতেছি। মোশারফের সাথে মোশারফ কি করলো, পিস্তলটা নিয়ে বের হয়ে গেল কোথায়, মানে বললো যে মোড়ে দাঁড় করাইলো যে এখানে দাঁড়ো। আমাদের প্যান্টের ভিতরে, আমার প্যান্টের ভিতরে ব্লাড লাগা ছিল, আর গুলিটা ওই ভেদ করে আপনার সোফা সেটের ভেদ করে দেয়ালে ঢুকে গেছে। খুব হাই রেঞ্জের গুলি ছিল, মানে পিস্তলটা ছিল। তো ওকে নিয়ে গেছে, তা আমরা এখন 10 নম্বর পর্যন্ত গেছি, কিন্তু এখন অনেকগুলো হসপিটালে খোঁজ করবো। মশা বলতেছে যে দেখো ওরে হসপিটালটা এখানে, তো আমরা কাজ করো, আমরা টেকনিক্যালে চলে যাই, এখানে গিয়ে বসি, কারণ টেকনিক্যাল ছাড়া আমাদের আর যাওয়ার তো জায়গা নাই। না ওই ছেলেরে নিয়ে পাঠাইছে, এখন তো আগে সিএনজি নিয়ে গেছে, আমরা তো ওই ঘরটা ঘুষে আমরা রিক্সা নিয়ে এখন আমরা গিয়ে, মানে
একটা ছেলের সাথে ওকে পাঠিয়ে দিয়েছেন, যে বন্ধুটা আহত হয়েছে নাম কি ছিল,
ওর নামটা সঠিক আমি বলবো না, কিন্তু ওই জার্মান টেকনিক্যাল একটাই ঘটনা এখন পর্যন্ত আমাদের ওই ঘটনাটাই।
ওটা কি ওই ছাত্রাবাসে হয়েছে?
না ওখানে ছাত্রাবাস নেই, ওটা ওর বাসায় স্কুলের পিছনে।
তারপর
টেকনিক্যালের পিছনে, তো এরপরে ওই আমরা তো ওকে বাঁচানোর জন্য পাঠাইলাম, আমরাও গেলাম 10 নম্বর পর্যন্ত, কিন্তু হসপিটালে যে হসপিটালটা আল হেলাল ওখানে গেলাম, একটাই হসপিটাল তো ওখানে, তো ওখানে গিয়ে খোঁজ খবর নিব। আবার কি সন্দেহ করে এই চিন্তা করতেছি যে না, ওরে বলতেছি যে এক কাজ করো, ও বলতেছে যে চল টেকনিক্যালে যাই, ক্লাসে যাইগা, ও তো আসবেই, জানতেই পারবো না। আসলে আমাদের তো ওরকম অভিজ্ঞতা নাই যে মেডিকেল গেলে কি হয়। ওর আবার কি করছে, ওর ওখানে গুলির মানে রোগী রাখে না, ঢাকা মেডিকেল ছাড়া কোনো জায়গায় ট্রিটমেন্ট হয় না।
দিস ইজ ট্রু প্রিয় শ্রোতা, আপনারা যারা এই ধরনের অকারেন্সের মধ্যে দিয়ে গেছেন, ইভেন স্লিপিং পিল খেলেও কোনো বেসরকারি মেডিকেলে এটা রাখতে চায় না, এবং এগুলো ঢাকা মেডিকেল কলেজ বা সরকারি মেডিকেল কলেজগুলোতে নিয়ে যেতে হয়। ওকে হ্যাঁ বলুন, তারপরে
তো ওকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছে, এখন গুলির যে পুলিশ কেস, পুলিশ এসে ভেরিফাই, এখন ওকে আটকাইছে, এটা কিভাবে ঘটলো, কি কোথায় কারা কারা ছিল, ও ছেলে তো কিছু বোঝে না, ও ছেলে টেকনিক্যালে পুলিশ নিয়ে আসছে, মিরপুর থানা পুলিশ আসতো
টেকনিক্যালে নিয়ে আসছে, মানে আপনাদের খোঁজ করতে।
ও তো বোঝে নাই
এখন যেখানে ঘটেছে সেখানে নিয়ে গেছে।
আমাদের মনে তো সবসময় সচ্ছ যে আমরা তো বাঁচানোর জন্য পাঠাইছি, আমাদের মনে ওই ভয়টা কাজ করতেছে না এখন ক্লাসে। তো আমার মানে ওইখানে আমারও কপাল খারাপ এতটাই এদিক দিয়ে, আমি ওয়াশরুমে স্যারের কাছে বলে ওয়াশরুমে গেলাম। তো আমি বের হওয়ার মানে আমি যখন বের হবো তখন সিঁড়িটা ঘুরে ওয়াশরুমটা সিঁড়ির ডান সাইডে উঠতে গেলে আমাদের ক্লাসে বাম সাইডে, তো পুলিশ বামে যাচ্ছে, আমি ওয়াশরুম থেকে বের হয়ে মুখোমুখি ছেলেটা দেওয়ালে এই যে আসিল। আমি যদি ওয়াশরুম থেকে যদি 5-10 সেকেন্ড পরেও বের হই, তাও আমি পুলিশ দেখলে আমি নেমে চলে পলাই যেতে পারতাম। তা আমি তো বড় ছিল, এখন ক্লাসে নিয়ে গেল, মোশারফ কেউ নিল, আমাকে নিল, তারপর কি জাস্ট স্যারকে বলতেছে, অধ্যক্ষ যে ওনাকে বলতেছে যে জাস্ট খালি তদন্তের জন্য, এগুলো নিয়ে গেল, নিয়ে গিয়ে দিয়ে দিল মামলা মোশারফের বাবাকে সহ। মোশারফের বাবা উনি আবার কাঠের বিজনেস করেন, উনি মিরপুর 1 নম্বরে মাদার রোডে, ওদের অবস্থা খুবই ভালো। ঝাঁকাইয়া
সালাউদ্দিনের নামে হলো না,
সালাউদ্দিন কে অজ্ঞাত, ও পালিয়ে গেছে,
কিন্তু মামলা হয়েছে
না, ওর নাম উচ্চারণই হয়নি ওখানে। আমাদের পাইছে, আমাদের মামলা দিয়ে দিছে, আমরা বাঁচাইতে গেলাম, আমাদের মামলা দিয়ে দিছে। সেইবার খাটলাম 27 দিন জেল। ওখানকার মামলা হলো।
তখন আপনার সিচুয়েশনটা কি? ফ্যামিলি সিচুয়েশন?
ফ্যামিলি সিচুয়েশন কি, ফ্যামিলির জানতে পারছে যখন মোশাফের বাবা সহ আমরা থানায়, আম্মু আসছে যখন জানছে ঘটনা, যে আম্মু মানে এবার কি ফ্যামিলি সবাই রাইট পজিশনে, না এখানে দোষ নাই, 100% রাইট পজিশন। তো খালাতো ভাই আসছিল, উনি আসলো না সরি সেদিন খালাতো ভাই আসেনি, বড় আপু খালাতো বোন আসছিল, বড় আপু, উনি আসার পরে বলে কেমন লাগে এত বন্ধু বন্ধু কেমন লাগে এখন? আমি হাসি দিলাম একটা, যে কি করো কপালই তো খারাপ।
অল্প
কিছু সময়ের জন্য আসলো, আবার সাথে সাথে কেটে যেত।
কেন কেটে যেত?
যে বাসার কথাটা, বাসাই তো ভালো লাগে না, কিসের পড়াশোনা?
আপনার বাবা এবং মার মধ্যে যে কলহটা, সেটা আপনাকে বারবার বিট করতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, আমরা এই জন্যই বলি যে একজন অপরাধীর জন্ম আপনাআপনি হয় না, তার একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড লাগে। নিজের ঘর নিজের পরিবারে যদি শান্তি না থাকে, সেই সন্তান কোনোভাবেই একটা ভালো দিকে যেতে পারে না। আজকের যে এই এই তারেক, তার যে অপরাধের ব্যাকগ্রাউন্ড, সেটার পেছনের মূল কারণ মূলত তার পরিবারের অশান্তি। বলুন, তারপর 27 দিন জেল খাটলেন, তারপর
এরপরে আসলাম, তো তখন আমাকে কেউ আর খারাপভাবে নেয় নাই। কিসের জন্য না, আমি এবার তো কোনো অপরাধ করি নাই, ভালো কোনো কাজ করতে গেলাম, অপরাধ কিছু করিনি। তো এর ভিতরে কি জার্মান টেকনিক্যাল পড়াশোনা বাদ হয়ে গেল, কারণ 27 দিন আমাদের অনুপস্থিত থাকলে, ওখানে আবার সিস্টেম ছিল এটাই যে 20 দিনে বেশি অনুপস্থিত থাকলে নাম টোটালি কেটে দেয় টেকনিক্যাল সিস্টেমটাই, কারণ ওখানে ভাতা দেওয়া হতো, পড়াশোনা যারা করে ওদের সরকার থেকে ভাতা দেওয়া হয় সব টেকনিক্যাল গুলোতেই। তো চলে আসলাম, তো আমি খালি ওখানে আমি পড়াশোনার ইচ্ছা ছিল, আমি খালি অধ্যক্ষর সাথে আমি খুব মিসবিহেভ করছি সেদিন রুমে ঢুকে, যে আমি ভাতার জন্য আসি না, আমি পড়ার জন্য আসছি, আপনি জানতেন না ঘটনা কি ঘটছে, নাম কাটলেন কেন, আমি যদি খারাপ হই তখন আপনার জন্যই তো হবো, যদি মারি তখন আপনারই কি হবে, যদি আপনি আপনাকে মেরে ফেলাই কোনো সময় এসে, আজকে যদি পড়াটা নষ্ট করে দেন, বলে নাম কাটা গেছে কাটা গেছে, এত কাউ কখনো বাইরেও? আমি বলছি ঠিক আছে, যদি কখনো আমি খারাপ হই, আর যদি আল্লাহ না করুক যে আপনি আমার সামনে পড়েন, আপনার সাথে সেদিন দেখা হবে। খুব মিসবিহেভ করেন, বেরিয়ে গেছি, তাহলে তো খারাপ লাগতেছে আরো, যে আমি কি করি কি করি কি করি, পুরোপুরি হতাশ। বাসায় আম্মু তো এই ব্যাপারটাকে পজিটিভ নিচ্ছে, যে না তুমি ভয় পেও না, আব্বু তো তার মতোই কিছু বলেও না, কি জিজ্ঞেস করলো, দুই ছেলে, ওই যে ওই ঘটনার পরে জেলে গেছে, দুই ছেলে, পরিচয় দেয় না, তিন ছেলে,
মানে আপনার পরিচয় দিত না,
বলে না। তো এরপরে কি করবো কি করবো কি করবো, আমাদের ওখানে বাজার যেটা কচুকের বাজার রজনীগন্ধা সুপার মার্কেট, এখানে একটা বড় ভাই উনি আবার বিজনেস করতেন, ওনার ফিশারিজের বিজনেস ছিল, আড়ত উনি পাইকারি সেল দিতেন। ওনার ছোট ভাই রিপন, রিপন ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা রিলেশন ছিল। তো আমি ওই হতাশ ঘুরতেছি কি করবো এখন, সামনের বছরও ভর্তি হই, কোনো এডমিশন নেই, তাও তো সময় লাগবে বা কিছু একটা ব্যাপার, এই টাইমটা কি করবো? তো এই রিপন ভাইয়ের সাথে আস্তে আস্তে রিপন ভাই পরে বলতেছে যে এক কাজ করো, তুমি আমার সাথে আসো। তো ওনার সাথে নামাজ পড়তাম যে টুকটাক, রিপন ভাইয়ের সাথে গেলাম আরতে। আমার এটা আসলে বলবো, আমি ওই যে বলতাম যে আমার মেধা ভালো, আমি এখনো বলি, সেটা নিজেই স্বীকার করি, ওই মেধার গুণেই ওখানে হয়তো জব পেয়ে গেলাম। পেয়ে গেলাম কোনটা কি, সারাদিনে 2 ঘন্টার জব, আর ওই জবটা ছিল এমন যে ডেলি পে, আজকে গেছি কাজে, আজকে টাকা আছে, কালকে জেনে কালকে নেই। তো আমি প্রথম তখন প্রাথমিক অবস্থায় প্রতিদিন আমাকে 50 টাকা দিত, যে না থাকে আমার এটা হাত খরচ, সব ধরনের খারাপ কিছু ক্লোজ, বাসায় বাসার কথা চিন্তা করে যখন টোটালি ক্লোজ সব কিছু থেকে, সব প্রকার নেশা থেকে নিজেকে মানায় নিয়েছি। যে আম্মু আমাকে যখন বললো যে আমার এই 5 বছর বা 7 বছর বা 8 বছর, সেটা আমার ছিল সব শেষ, এখন তো মরা বাকি, তার কারণে আমি সব ক্লোজ করে দিছি। তো এর ভিতরে ফ্রেন্ডদের সাথে যোগাযোগ হয়, যারা নেশা করে বা যাই করে ওদের সাথে যোগাযোগ হয়, কিন্তু আমি বের হতে বাসার থেকে বেরোলে দেখা কেমন আছে ভালো আছি, আমি রিক্সা টানি উঠতে বাজারে চলে যাই। আমি তখন বুঝতেছি যে আমি নিজেকে একটা কাজের ভিতরে চলে রাখলাম, আমি সবকিছু থেকে দূরে থাকতে পারবো। তো আমি আস্তে 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 কি করলাম, কাজে চলে ওইখানে কাজে যাচ্ছি কাজে যাচ্ছি। তো রিপন ভাই আবার কি করতো, এটা তো সত্য বলার অনুষ্ঠান, রিপন ভাই চুরি করতো, তার ভাই কিন্তু, তারা কিন্তু সৎ ভাই কিন্তু আপন ভাইয়ের মতোই জানতো, চুরি করতো। কেমন চুরি, আপনার দেখা গেছে যে 1000 কেজি মাছ বিক্রি করলো, পার কেজিতে 2 টাকা খাইলো, 2 টাকা চুরি করলো, 2000 টাকা, তার বেতনে কোনো হিসাব নেই, ভাই তো প্রতিদিন 500 নেয় 200 নেয় 300 নেয়, কিন্তু চুরি করে প্রতিদিন 2-3 হাজার টাকা। এটা আমি দেখতাম, ফলো করতাম, কিন্তু আমি বলতাম না, কারণ কি সে আমাকে জবটা দিছে, আমি কেন করবো? আমি সবসময় সৎ থাকার চেষ্টা করছি, যে কারণে আমি তখন তার প্রতি সৎ। তো এক পর্যায়ে সে অনেকদিন এর ভিতরে কি জন্ডিসে পড়ে গেল মাঝখানে, তো অনেকদিন আসবে না। তো আমাকে সেদিন যেদিন ফার্স্ট আসলো না, সেদিনই তার বড় ভাই মিজান ভাই উনি আমাকে খাতা যেটা মূল খাতা যেটা লেখা হয় সেটা আমাকে ফার্স্ট হেডিং দিল, তুমি লেখো। পারবা? জি পারবো। পড়াশোনা করছি, পারবো না কেন? আমি তো চাচ্ছিলাম যে আমাকে ভারী কাজ দেন, আমি টাকাও লাগবে না, আমি ভারী কাজ দেন, আমি কাজে দিবে থেকে আমি যাতে এলাকায় না সময় দিতে পারি। তো দিল, করতেছি, আজকে কমপ্লিট করি একটা সময় টিকি। আচ্ছা কি মানে ওই জন্ডিসের ভিতরে তার ভাই দেখতেছে কি যে আমি মানে আমি ঢুকলাম, ঢুকার পর পরই তার ভাই দেখতেছে যে মাসে তার এখন উল্টো 1 লাখ টাকা বেশি ইনকাম হচ্ছে, এটা ফলো করলো। তার ভাই কি করলো? আসতে গেলো ছোট ভাইরে ছাপাইয়া দিল, আমি চুরি করি না। তো আমাকে তখন কি করলো, স্যালারি বাড়াইলো 100 প্রতিদিন, 50 থেকে 100 গেল। তো আমার 100 টাকা লাগেও না তখন, কারণ কি আমার খরচ করার জায়গা নেই।
আমি তখন ড্রাগ নেওয়া ছেড়ে দিই। ওকে,
আমি তখন শুধু স্মোক করি, চেন স্মোক না, 3 বেলা হয়তো 3টা এর বেশি স্মোক করার সময় নেই। আমার কাজ ব্যস্ত, ব্যাংকে দৌড়, সে খালি ফোনে, তখন কি সে আমার বস কি ফোনে, সে খালি ফোনে পার্টির সাথে যোগাযোগ, আমার টোটাল কাজ কালেকশন আমি একাই, ব্যাংকের টিটি করা, ডিডি করা, টোটাল আমার সব দেখাশোনা করতে।
কি রে মাথার ব্যবসা?
হ্যাঁ, আড়তের।
ওকে,
তো করতেছি করতেছি করতেছি, তো আমাকেও পরে রিপন ব্যাংক বলতেছে ভাই কামটা তুমি ঠিক করলা, আমি যা জায়গা মতো বয়ে গেলা। আমি বললাম আমি ভাই আপনি বলেন আমি কালকে থেকে আসবো না, এটা ভুল ধারণা, আমার কাছে জিজ্ঞেস করেন আমি অ্যান্সার দিই, কিন্তু আমার কাছে ভুল ধারণা নেবেন না। তো তারপরে সে ওই ধারণাটা নিয়েই বসে আছে, দেখতেছে যে তার দাম দিচ্ছে না, তার বড় ভাই আমাকেই চিনে, অ্যাভয়েড করতেছে তাকে। তো এই আস্তে আস্তে জিনিস হতে বেশ কিছুদিন, তা আমিও আস্তে আস্তে কি মানে ডিপ্রেস করে, আমিও একটা চিন্তা ভাবনা, আমিও তখন প্রায় বছর খানেক মান্থলি 2000 টাকা ডিপ্রেস এটা খুললাম, বছর খানেক প্রায়। এর ভিতরে রিপন আবার ওই যে বললাম উনি আবার হালকা কান ভারী করছে ওনার বড় ভাই আমার ব্যাপারে, যে ও তো খুব সেই ডাক পাটে চলে, হ্যাঁ ও কিছুরই করে না। তো আসলে কি আমার ইনকাম দেখা গেছে কি 100 টাকা আমাকে দিত, আর প্রতিদিন গাড়ি ভাড়া দেওয়া হতো 200 টাকা, আবার যাদের কাছ থেকে কালেকশনে যেতাম ওদের কাছ থেকে টাকা পেতাম, আমার প্রতিদিন 400-500 টাকা এমনি হয়ে যেত। আমি কিন্তু ইনকাম সোর্সটা ওইটাই বুঝলাম যে আসলে ইনকাম সোর্সটা চুরির বাদে ইনকাম সোর্স এই একটা, তা আমার আর লাগে না। আমি কি মান্থলি 2000 টাকার একটা ডিপেজ করছিলাম, 11 মাস না 10 মাস দেওয়ার পরে ওই কানভারি করতে ভিতরে আমার ছোট চাচা মারা যান, আমি গ্রামের বাড়িতে যাই। তো আসার পরে জব নাই,
জব নাই
মানে ওই 15-20 দিন 2 দিনের কথা বলে গেছি, জব নাই বলতে কি সে মিসবিহেভ শুরু করছে, যে তোমার মন মর্জির মতো গেলে হবে নাকি এই সেই, আমি যাবি তার ছোট ভাই আবার হাজির। আমার টেন্ডেন্সিটা অতই নাই যে না আপনি না দিলে নাই, আমি কাজ জানি এখন, এবং তো ওই এলাকার ওই জায়গার ওই এরিয়ার যতগুলো ব্যবসায়ী আছে, যতগুলো কাজ করে যারা আমাদের বলা হয় সরকার, আমার চেয়ে ফার্স্ট কেউ, আমি মানে খালি খাতা দেখতাম ক্যালকুলেটর টিপতাম, খাতা দেখতাম ক্যালকুলেটর, আমি ক্যালকুলেটর দিকে তাকাইতাম না, আমার সময় ছিল না, আমার একটা টাইম ধরে নিতাম যে এই টাইমের ভিতরে আমার কাজ কমপ্লিট করতে হবে, আমি আমার কাজ করে দিতাম পুরোপুরি ফুল কমপ্লিট। তা আমার আসলে কি ওই নাই, তারপর আবার হয়ে গেল, আবার হয়ে গেল অন্য আরেক আরাতে, আর এক ফ্রেন্ডেরই বড় ভাইয়ের আরাতে, সেখানে যখন হয়ে গেলো তো সেখানেও কেউ ভিতরে ওই যে ডিপিএসটা বন্ধ হয়ে গেছিলো, 11 মাসের মাথায় দিতে পারি না, পরে ভাঙায় ফেলছিলাম।
আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করছি এখানে, আপনারা যেই ছেলেটাকে পেটে গুলি লাগলো ও কি বেঁচে ছিল পরে?
হ্যাঁ।
ওকে ফাইন, জাস্ট এটা জানার জন্য। হ্যাঁ বলুন, তারপর ডিপিএসের প্রসঙ্গে সেখানে শুরু করলেন? আবার
তারপরে জব করতে শুরু করলাম। তো এখানে ওই মিস বিহেভ করতে নেমে একটু মাঝে মধ্যে ওনার ছোট ভাই ফ্রেন্ড তো আমি, আর উনি পরে সবার কাছেই শুনছি যে উনি সবার সাথে মিসবিহেভ করে, বাবার সাথেও করে, আমি তো পরের কথা, তো খুব মিসবিহেভ করতো। তো আমি একদিন বলছি ভাই মিসবিহেভ করেন না, ঠিক আছে, আমি কিন্তু মিসবিহেভ শোনার মতো ছেলে না, আপনি কি আমারে পাইছেন যে ক্লাস 2, 3, 4, 5 করে এসছি বাস, বা রাস্তাঘাটের ছেলে যে আপনি যা খুশি তা বলবেন, আমি শুনে যাবো। তো আমি অ্যাডাল্ট, আমার জবাব দেওয়ার মতো টেন্ডেন্সি হয়ে গেছে। ওই বলছি যে সে মানে ব্যাপারটাকে একটু খারাপভাবে নিছে, আচ্ছা তোমার কাউকে টাওয়া লাগবে না, কথা শুনতে পারবো না, আমাকে আপনার কাজের খেতা বলেন, এই কাজ দরকার নাই আমার, গালাগালি করবেন, বকাবকি করবেন, এটা শুনছেন না, যাই হোক ওই 2 দিন পরে আবার নিজেই ফোন দিছে, কারণ কি এখানে বিশ্বস্ত লোক বা খুব টাফ ব্যাপার, কাঁচা টাকা বলা হয় এই ব্যবসাটা, মানে কাঁচা টাকার ব্যবসা যেগুলো বলা হয়, কাঁচামালের ব্যবসা যেগুলো এগুলো কাঁচা টাকার ব্যবসা বলা হয়, নগদ টাকার বেচা কিনা তো চুরি হয়, অহরহ চুরি হয়, যে কারণে এখানে বিশ্বস্ত লোক খুব দরকার। আমি পারতাম না, আমি যেখানে ওখানে 3-4 বছর জব করলাম, আমি ওখানে 30-40 লক্ষ টাকার মালিক হইতে চুরি করি নাই, আমার এই অভ্যাসটা ছিল না, আজও নাই, হবেও না কোনোদিন। তো ওখানে জব করা অবস্থায় আমার একটা ফ্রেন্ড ইলিয়াস, ইলিয়াস ও ইয়াবা যেটা বলা হয় বর্তমানে, যে যাকটা খুব বেশি আলোড়িত আলোচনার ঝড় তুলছে ইয়াবা, ও ইয়াবার বিজনেস করতো আর একটা ফ্রেন্ডের আন্ডারে, আমি জানতাম না, তো একদিন ধরা খাইছে যখন শুনছি, শোনার পরে আমি ওকে বললাম যে না, ওর আম্মু বলতেছে যে বাবা কিছু টাকা দাও না, আমি বলি কেন, ফোন দিছে আমাকে যে কিছু টাকা দাও না, আমি বলি কেন, এরকম ইন্ডিয়ার সাথে তো আটকাইছে এই অবস্থা, তোর বাবা নাই আর ও পড়াশোনা করেনি বেশি। আসলে আমি পরে বুঝি যে এটা হয়তো ওর আর্থিক সমস্যার কারণে এই লাইনে আসা। যাই হোক, তারপরে ও চলে, ও ধরা খাইছে যখন, তো আবার কিছুদিন পরে জামিনে বের হওয়ার পরে ও বগুড়া চলে গেছে ওর বোনের বাসায়, তো ওখানে বসে আমাকে ফোন দিছে যে দোস্ত আমি ঢাকা তো থাকতে পারবো না কেন, এরকম আমাদের যে ফ্রেন্ডের আন্ডারও করতো ওই ফ্রেন্ড ওরা খুব শাসাইতেছে যে এখন এই এতগুলো টাকা লস গেল, এগুলো আমি পোষায় দিতে হবে, আমি আয় আয় আবার কাজ কর, এই সে তুই পারলে আমার একটু হেল্প কর, ওর হয়ে কিছুদিন আমার হয়ে তুই একটু ওরে হেল্প কর, তারপরে আমি আবার ঢাকা চলে আসি, পরিস্থিতিটা একটু ভালো হোক, মানে ওই রকম হেল্প না যে খুব বেশি ধরা যাবে, তো হেল্প কর।
হেল্প মানে যেটা বোঝাচ্ছিল আপনি ওই ব্যবসাতে কিছুটা হলো হেল্প করেন,
মানে ওর আনা নেয়াটা, তুই তো বাজারেই থাকিস।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা আরো একবার। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই এই জায়গাটিতে, আমরা ফিরব ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে তারকের জীবনের বর্তমান অধ্যায়ে, এবং একই সাথে ওর তো আসলে যে প্রায়শ্চিত্ত সেটা তো পুরো জীবন জুড়েই, এখানে প্রায়শ্চিত্তর আর কি বা বলার আছে। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio.fm89.2। যারা কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। পিছি ঠিক রাত একটায়। প্রিয় শ্রোতার, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএমএডি 9.3। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং তারেক আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে কনফেস করছে। তারেকের কাছে আমি আবারও ফিরছি। জি, তারপর
তো আমার ফ্রেন্ড বলার পরে তার মনে অনেক না করলাম প্রথমে, তো তারপরে হঠাৎ করে ও কনফারেন্সে চার আন্ডারে যে ফ্রেন্ডের আন্ডারে ও ট্রাক বিজনেসটা করতো, ওকে কনফারেন্সে নিয়ে আসে। এখনো আমাকে অনেক বোঝায় যে দেখে এই আমার অবস্থা খুব খারাপ, এই ইলিয়াস তো আমার একবারে লাখ লাখ টাকার ড্যামারেজে ফেলাই দিল, এই অবস্থা এখন আমার তো বাস্তব পার্টির কাছে টাকা দিতে হবে, আমার একটু হেল্প কর, তোর আমি বলতেছি না যেগুলো ক্যারি কর, একটু খালি মানে সৈনিক ক্লাবে এইটুকু আসবে, একটু কষ্ট করে আমার এই ক্যারি করে দিবি এই। তা আমি অনেক জোরাজুরি করার পরে বললাম ইলিয়াস হাইতে গেলে দুই তিন দিন, এর বেশি হবে না। আমি আসলে আমি তখন এটা দেখলাম যে রিস্ক ওইটুকু রাস্তা রিস্ক নাই, সেকেন্ড টাইম যে ইলিয়াস খুব বিশাল বিপদে। ফ্রেন্ড, আমি ফ্রেন্ডের দিকে তাকাইছি তখন, কারণ ওর বাবা নাই, সংসারটা ওকে চালাইতে হয়, ওর ভাইদের চালাইতে হয়। যাই হোক, তারপরে ওই ঢুকলাম আস্তে 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 চাকরির দিকে, মনোযোগটা কেমন কেমন জানে আমার ওদিকে, ও রাত নাই দিন নাই, রাত দুইটা নাই তিনটা নাই, ওই ছেলে যে আমাদের যে বন্ধুটা ওর নাম সুজন, মূলত ওই কাফুলের ইয়ার একবারে মার্ক করা একটা ড্রাগ বিজনেস ম্যান। তো সুজন রাত দুইটা নাই তিনটা নাই একটা নাই দেড়টা নাই, আমি পরে বলছি আমার চাকরি করবো না, তোমার এই এইগুলো নিয়ে টানাটানি করবো।
কি জিনিস ছিল আমার একটু বলেন তো, কি কাজ করতো আপনার?
সেটা হচ্ছে ইয়াবা, ওর বিজনেসটা তখন ইয়াবা।
হ্যাঁ, আপনি কিভাবে হেল্প করতেন ওখানে?
আমি
আই ওয়ান্ট টু নো দ্য স্টোরি।
আমি আমাকে ফোন দিত যে কোয়াসো বাজারে আছে একটু কষ্ট করে সৈনিক ক্লাব একটা এরিয়া বনানির পাশেই, ক্যান্টনমেন্টে ঢোকার গেট যেটা, ওইখানে যাও, আমি কনফারেন্স করাই দিতেছি বা আমি বলতেছি এখানে একটা সিগারেটের প্যাকেট পাবা, এই প্যাকেটটা কষ্ট করে নিয়ে যাও, নিয়া আবার তুমি এই জায়গায় ফালাই দিও, এরকম মানে ক্যারি যাতে এখান থেকে নিয়ে ওখানে ফেলাও, মানে পার্টি কোনো লোক আমার সাথে দেখা করাচ্ছে না। তো এক পর্যায়ে ও এরকম ই করতে করতে মানে ও আমার ব্ল্যাকমেলিং শুরু করছে, কিভাবে ও আমাকে ফোন আমার যেগুলো বলতো এটা করো ওইটা করো ওগুলো রেকর্ডিং করে রাখতো,
ওকে
ফোনে কল রেকর্ড করে রাখতো। তো আমাকে খুব চাপ পেশা ক্রিয়েট করতে, আমি পরে একদিন বললাম যে তোমার এই টানা নাকি তুমি হেল্প করবো একদিন দুদিন, তোমাকে আমি বলছি তুমি প্রতিদিন হেল্প করবো না।
আপনি এটার জন্য টাকা পয়সা পেতেন
না? আমি টাকা নিতাম না।
আচ্ছা,
ফ্রেন্ড হেল্প করবো দুদিন বলছি, এমন টাকা পয়সা নিতাম না। তো ওকে নিয়ে এইরকম একদিন আমাকে বলতেছে যে আমি যখন বিরোধিতা করলাম যে আমার চাকরি যাবো গা, তোমার এরকম কত চাকরি আমিও খাইয়া ফেলাম, তবে তো খাইয়া ফেলাম এই সে। আমি পরে বললাম যে এই তোর গায়ে রক্ত মাংস দিয়ে চাললাম, আমার গায়ে দেয়নি, কিভাবে কথা বস কেন? তো ফ্রেন্ড তোরে হেল্প করছি, ওকে তুই যদি কাম না করস একবারে দারোগারে দিয়া দিবি, ওর আমি পিকি দিবি, এই যে রেকর্ডিং শোন, ওই যে বলতেছি যে এই 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 করো, এখানে আচ্ছা এখানে ফালাই দিছি এই সেই। তারপরে আবার টুকটাক যে একটা রেকর্ডিং শুনেছে, যেমন আমার অনেক ছোট ভাই বা অনেক বাজারে অনেক পরিচিত ছিল, ওরা কি আবার টেক করতো আমি যখন আগে মানে যখন পরিচয় হলো ইয়াবার সাথে, তখন আমাকে মাঝে মাঝে অনেকে বলতো যে ভাই লাইন আছে নাকি, ম্যানেজ করে দিতে পারেন নাকি, মানে যেটা লাইনটা ক্রিয়েট হয়। তো এরকম তো এই জিনিসগুলো বলতাম যে এই আমার কাছে আসছিল দুইটার জন্য, দুইটার জন্য কয় টাকা দিতে হবে তোরে, এই সেই আমি দিয়া দিবো হেনতে, এগুলো এই যে বলতাম এগুলো রেকর্ড করে রাখতো, এগুলো শোনাইলো যে তোর একবারে দারোগারে দিয়ে দিবো, তুই একবারে সারা জীবনের জন্য দিচ্ছে। এই আমার যখন ভয়টা দেখালো, এবার আমার মনে একটু ভয় ঢুকে গেছে, তো আমি ওর ব্ল্যাকমেলিং এর শিকার হয়ে কাজ করতেছি, আনা নেওয়ার কাজ শুরু করতেছি আমার চাকরি। পরে একদিন কি করলো যে আমি টাইম মতো ওর কথা মতো আমি কি করি নাই, মা বাবা তুমি খুব গালাগালি করলো সেদিন। আমি মানে বললাম যে দেখো জীবনে সবচেয়ে বড় একটা খারাপ কাজ করে ফেলাইল তুমি, সেটা হচ্ছে আমার মা বাবা নিয়ে গেল। আমি আমার বাবারে কথা বলতে ছাড়ি না, মানে মারে কিছু বললে তুমি এই তো তুমি তো বন্ধু। ও পরে বলতেছে যে তার চাকরি খাইলাম এই। এরপরে ওই ফ্রেন্ড আমার ওই মালিক যে ওকে শোনাইলো রেকর্ডিংটা, যে দেখেন আপনার কর্মচারী ও তো আবার বিজনেস করে, পরে আপনার তো আরো পুলিশ সিজ করে দিবে এই সেই। আমার মালিক কি করলো আমার চাকরিটা
সঙ্গে করতো,
ও আমাকে কি করলো, ও চিন্তা করছে কি যে হাতে মারতে পারবো না, হাতে মারলে অভাবে আসবে। তো আমি কিন্তু তারপরে ওর অভাবে ওইখানে যাইনি, তো আমার হাতে কিছু টাকা ছিল, আমি যে জব করতাম আমার তো তখন খারাপ কোনো নেশা ছিল না, আমার হাতে তখন 6-7 হাজার টাকা মতো ছিল। তো এর ভিতরে কি হয়েছে, আমি ওর মানে ক্যারি করা অবস্থায় ও যে পার্টির লোক যে ফালায় যাই, তো একদিন তাকে হাতে নাতে ধরছি, ধরে বলছি যে ভাই আপনি হাতেই দিয়েন সমস্যা নেই, ওরে জানায়েন না এই অবস্থা, আপনি হাতেই দিয়েন, এরকম ফালায় যান আমি খুঁজবো কই। মানে আমি টাইম টু টাইম গিয়ে মানে ওনারে হাতে নাতে গেছি, পরিচয় হয়েছে। তো কথা বলার পরে উনিও বলতেছে যে ওর অভ্যাস তো খারাপ কিছুই নেই, বকাবকি করে, সেও খুব ফেট আপ উঠবে। তো পার্টির ওই লোকের নাম্বারটা আমি নিয়েছিলাম, ও যখন আমার এই চাকরিটা হয়ে বলছি সেদিন, আমি বলছি যে দেখ এই একটা জীবনে ভুল করছিস, আমার মা বাবা নিয়ে গালাগালি করছিস, এই সময় আমি তোরে বকা ধোকা করি কিন্তু কিন্তু তুই আমার ভাতা মারতে চাইছিস, আমি জীবনে মনে করি তোর পিছিয়ে লাগলাম, আজকের থেকে মনে করি 10 টাকা ইনকাম হইবে, এই 10 টাকায় আমি তোর ব্যবসা ধ্বংসের জন্য লাগলাম। মানে মূলত ওর সাথে জিদ করে আমার ব্যবসার ভিতরে পা দেয়া শুরু,
ওর সাথে জিদ করে আপনি এই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে গেলেন।
হ্যাঁ, এরপরে আসলে এই ব্যবসাটা বলা কি, এই ব্যবসাটা তো বিশাল পরিমাণ অ্যামাউন্টের, যে কারণে প্রশাসনও জড়িত, মানে কল্পনার বাইরে যে এই ব্যবসাটায় কি পরিমাণ টাকা ইনকাম হয় আমি করছি বলে আমি জানি, যেখানে পড়ে আসি। তো তারপরে ব্যবসার ভিতরে গেলাম, এই তো ব্যবসা করতেছি, ও যাদের কাছে আমার দ্বারা মাত্র আমার এই ব্ল্যাকমেলিং করা অবস্থায় যাদের যাদের কাছে সেল দিত, আমি সবগুলো কাস্টমার নিয়েছি, আমি দিই তোমাদের, আমি মুখোমুখি দিই টাকা, ওরে দাও কেন আমার টাকা দিবা, আমি দিই সবগুলো কাস্টমার নিয়ে নিলাম ইনকাম, প্রতিদিন 6,000-7,000-8,000-10,000 টাকা লাভ করতেছি। এরপরে যে নাড়াচাড়া করতে করতে, আসলে কি এই মাদক দ্রব্যের ব্যাপারগুলো এমনই, নাড়াচাড়া করতে করতে দেখতে দেখতে এক সময় ওইটার প্রতি অ্যাডিকশন চলে আসে, আবার ওই আবার প্রতি অ্যাডিকশন চলে আসলো, দেখতে 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 নাড়াচাড়া করতে 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 চা কামাইতেছি, একটা পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে গেলাম চা কামাইতেছি চা খাইয়া ফেলতেছি।
এই 6,000-7,000 টাকা
প্রতিদিন 15-20টা নিজেই টেক করতেছি। তো আর এটার ব্যাপারে আমি পরে ডাক্তারদের কাছে বা মানে পত্রিকা পড়েও জানতে পারছিলাম যে এটা নাকি মানে একটা না নাকি বছরখানেক হলে তারপরে ছাড়াটা তো খুব কষ্টের ব্যাপার, প্লাস লাইফে কিছুই থাকে না, একটা মানুষ যেটা বলা হয় যে নিজেকে ফিজিক্যাল ফিটনেস যেটা এইটার থাকেই না। তো আর সেখানে তো আমি প্রায় 2 বছর তোর সাথে ওই যে বিরোধিতা, এর ভিতরে কি হয়েছে, একটা আমাদের এলাকায় মেনলি যে বিজনেস করতো থানা প্রশাসন হ্যান্ডেল করে, ওর সাথে আবার মিশে গেছি আমি, ওই ও সুজন কিছু ছোট ভাই ছিল ওদের, মানে ও তো মূলত ওর ব্যবসায় ছিল ব্ল্যাকমেলিং করা, ব্ল্যাকমেলিং করে কাজে খাটাইতো এই রিক্সাওয়ালার ছেলে যার অভাব, এই ছেলের দিয়ে কাজ করাইতো, আর ওই ছেলের ধরে নিয়ে গেল ওরা ছুটা ভেকে। তো এই জিনিসগুলো চিন্তা করা কিছু না, দরকার টাকা নিয়ে যেত এর সের। তো ওই ছেলেগুলো যখন জেলখানা থেকে আসতো আমি বলতাম আসো আমার কাছে আসো, প্রোটেকশন আমি দিচ্ছি, কোনো সমস্যা নেই, টাকা লাগবে আমি ছুটামো, কিন্তু ওর কাছে যাও না, জীবন ঝালা পালা করে ফেলাই, কাজ করো না, কোনো কিছু লাগবে না, টাকা লাগবে নিয়ে যাও, আমি তো কামাই দিয়েছি, আমার কাছে ক্যাশ নাই আমি কামাই দিয়েছি, আমার এদিকে কামাই নিয়ে তুমি জীবনে কিছু করো, কিন্তু ওর ওর জালে জড়ায় আমার জীবন শেষ। তো আমি যে ছেলে যে ছোট ভাইটার সাথে লাস্টে জড়াইয়া গেলাম, মূলত আমার জীবনটা ধ্বংস হয়েছে ওখান থেকে, জড়াইয়া গেছি তাতে তো আমার জীবন শেষ। আর সাথে যখন মানুষের ভালোবাসা বলা যায় যেটা, আসলে ট্রাক্সের লাইনে ভালোবাসা বলে কিছু নাই, সময় হইলে ওই যেমন ঐশ্বরীটা ঘটে গেছে, সময় হইলে সময় মতো ওই ঘটনাগুলোই ঘটে যায়, মানে যে ছোট ভাইটা ওর ওয়াইফ কে ওর বাচ্চাকে, ওই ছোট ভাইটারও একটা সেম কেস ছিল। আমি আসলে মানে আমি ফ্যামিলিগত ব্যাপারগুলো খুব এড়ায় যেতাম, ওর ওই ওর বাবার সাথে ওর মায়ের ডিভোর্স ছিল, ও খুব এই জন্য আমি মনে করতাম কি ওই জন্য মনে হয় খারাপ মা নাই। আমি এই জিনিসগুলোর খুব মানে খুব গুরুত্ব দিতাম, যার বাবা নাই মা নাই ও আমার আমার তো আছে থাকে, মানে আমি যে জিনিসগুলো ফিল করছি ছোটবেলা থেকে ওই জিনিসগুলো আমি ফিল করার চেষ্টা করতাম ওর হয়ে, কারণ আমি না ওই যতটুকু পারা যায় ভালোবাসা ভালোবাসা দাও, আমি ছোট ভাইটার ওই রকম করেই ভালোবাসতাম। আর ওর ভিতরে যে কি ছিল আমি জানতাম না। তো এরপরে ওই ছোট ভাইটার সাথে জড়াই গেলাম, পুরো থানা কন্ট্রোল করে ব্যবসা, তখন ব্যবসাটা আরো ফুলে ফেটে গেল আমার। আমি ওর হয়ে তখন কি আমি পার্টি ফুটি সব আমার যে পার্টি ছিল তাদের সাথে টোটালি ব্যাংক মানে ব্যালেন্স ক্লোজ করে দিয়ে আমি ওর হয়ে কাজ করতেছি। আগে তখনকে থানা আমার আগে তো প্রশাসন একটা ভয় ছিল যে লুকায় লুকায় করতাম, আর ওর সাথে যখন আমি ফেস টু ফেস মুখোমুখি হয়ে বললাম ঘটনাগুলো সুজনের কারণে এই এই কারণে আমার চাকরি খেয়ে ফেলছে, প্রথম আমার অভাব ছিল যে ভাই থানা তো আমার, থানা কন্ট্রোল করতেছি আমি, থানায় প্রতি সপ্তাহে টাকা দিই আমি, তুমি আমার হয়ে কাজ করো। ওর বাবা প্রোটেকশন দিত থানার দারোগাদের সাথে, আমাদের তখন ছিল ভাষণটেক থানা, সেখানে এসআই আর তখন ছিল এসআই ওনারা মূলত টাকা নিতেন না। তো এরপরে ওইখানে ওই দুই দারোগা পরে ওনারা আবার যখন থাকা অবস্থায় খুব ভালো বিজনেস করতেছি।
কি পরিমাণ টাকা দিতেন প্রতি সপ্তাহে?
আমি টাকা দিতাম না, ওরা দিত মান্থলি টাকা দিত, সাপ্তাহিক মনে 20,000 টাকা না 30,000 টাকা দিত। আর তারপরে ওরা আমাকে একটা রেট ধরে দিত, ও রেটের ভিতরে আমি নিতাম, আমি আবার ডাবল দামে বিক্রি করতাম খুচরা পাইকারি, যেটা পাইকারি আমি যে সেল দিতাম সেখানেও 50 টাকার ডিফারেন্স থাকতো, আর খুচরায় তো 150-200 প্রতিদিন 100-150 জিনিস।
কারা কারা খেত আপনার কাছ থেকে?
প্রাইভেট ভার্সিটি ইউনিভার্সিটি গুলোর স্টুডেন্টস আছে, ডক্টর আছে, তারপরে আমি মানে মূলত আমি ঢাকার আমার এরিয়ার বাইরে সব ধানমন্ডি মোহাম্মদপুর গুলশানে বনানীতে উত্তরায় এগুলো এই তো। এরপরে ওর সাথে থাকাকালীন অবস্থায় আমি যখন ওর খুব কাছের অনেকে আমার ব্যাপারে ওর খারাপ কিছু বলতেছে, আমাকে চাপায় দেওয়ার চেষ্টা করতেছে, আমার ও ট্রাইও করে যে না আমি খারাপ আসলে কি ওর ওর নাম ভাঙে আমি আসলে আলাদাভাবে কোনো বিজনেস করতেছি না, এগুলো ট্রাই করছে কিন্তু দেখছে না। যাই হোক, তো যেই দারোগার আন্ডারেও মানে কাজ করতো, তারপরে ওই আর দারোগা বদলি হয়ে গেল মিরপুর 2 নম্বর থানায়, তারপরে ওকে পুলিশ আপনার লাস্ট একটা অভিযান হয়, এটা পুরো সারা দেশ ব্যাপী একটা অভিযান হয় মাদক ব্যবসায়ীদের উপরে, ওই টাইমে ওকে ধরে ওর হুন্ডা সহ ওকে ধরে, বাট আমি সেটা জানতাম না। এর আগে ও ছোটখাটো কিছু ঘটনা দিয়ে ওর সাথে আমার একটু মন মুখ কালাকালি মন কষাকষি চলতেছে, তা আমি জানতাম না। তো দিনে আমি ঘুম থেকে উঠে ফোনে ফোন দিলাম ওর বউ ধরছে যে ভাইয়া ওর যেহেতু পুলিশ ধরে নিয়ে গেছে। আমি শুনে অবাক হয়ে কি থানা না থাকে আবার পুলিশ ধরবো কেন, কই কেন না এই অবস্থা, ইনফরমেশন দিয়ে এসে গেলাম ওর বাসায় গেলাম ধরে নিয়ে গেছে সত্যি। এই ও আমাকে জেলখানা একটা কথাই বলছে যে ভাই আমাকে আমার ফ্যামিলিটারে একটু দেখো, আমার মেয়েটা আমার বউরে দেখো, আমি বলছি আমি যতটুকু সাধ্য আমি করবো দেখবো, আমার হাতে তখন কোনো ক্যাশ টাকা নাই, ফ্যামিলি ওর ফ্যামিলি আমি কিন্তু ওরা ছোট ভাই, আমি নিজে এখনো বলি যে আমি ওকে ছোট ভাই আমাকে ভালোবাসতাম, ওর বড় ভাই ছিল মারা গেছে, আমি ওকে ওর ছোট ভাই আমার ছোট ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসছি, নাহলে আমার জীবনে ইনকামের অনেকটা পরিমাণ অংশ ওকে আমি দিয়েছি। তো এই কথা বলছে, তো আমার ল্যাপটপ ছিল, ল্যাপটপ বিক্রি করে চালান নাই বিজনেস করতে হবে, কারণ আমি তো কাজ জানি না, আর আমি এখন এই লাইনে জড়াই গেছি, আমি যদি করি আর না করি আমাকে তো ধরবেই, ছাড়বে না আমাকে, আমাকে ধরবেই, আমি এখন ভালো থাকলেও আমাকে ছাড় দিবে না। তো আমি ল্যাপটপ বিক্রি করলাম চালান, সেখান থেকেও মাইর খেলাম ব্যবসায় টোটালি, তখন ওই যে ও নাই, এখন সবাই আমাকে কি করতেছে চাপায় দিচ্ছে যে এতদিন তো হামতাম করছো অনেক দেখাইলা এবার, তা আমি তখন কি নিজে বাঁচার জন্য নিজের সেফটির জন্য যে না ও ওর বাবা আছে আজ হোক কাল হোক বের হবেই তখন দেখা যাবে না, আমি চলে গেলাম আমার মতো আমি থাকতেছি, টঙ্গি চলে গেলাম সেখানে থাকলাম, ওই জেলখানা থেকে আসলো কুমিল্লা ওখানে দেখা করতে গেলাম, কিন্তু ওকে ওই যে বার হওয়ার পরে ওকে ভুল বুঝাইছে যে না এই ঘটনাগুলো আমি জড়িত ধরানোর পিছনে, ওখানে একটা বিশাল সিন ক্রিয়েট হলো, ও আমাকে ওখানে আটকালো যে আমার যে 2-3 লাখ টাকা কত হিসেবে কি তুমি দিবা, আমার কাছে তো 10 টাকাও নাই, কিন্তু আমাকে প্রতিদিন ও ব্লেম দিচ্ছে যে আমি আমি ওর ক্ষতির কারণ, আমি পরে বলছি আমার মেয়েরা ফলো এছাড়া কোনো গতি নেই, তোমরা আমার ভুল বুঝতেছো যে পলায় আছি, আমি তোমার জন্য পলায় আছি না, আমি তো আমার জন্য পলায় আছিলাম, নাম বেঁচে থাকলে করতে পারবো না, তোমার আমার মেরে ফেলো তুমি সেটাও না। ওখানে আটকা এলো, আমার বাসায় ফোন দেওয়া হইলো, আম্মুকে ফোন দিলাম, লাস্ট আম্মুর তো সহায় সম্পত্তি বলে কিছু নাই, ওনার অর্নামেন্ট শুনে ক্রস করে সেখানে টাকা দিল, সেখান থেকে ছুটলাম, তারপরে ঢাকা চলে আসলাম, ঢাকা থেকে খুব খারাপ অবস্থা, কি করব কি করব, আমার তখন অ্যাডিকশন আছে, তখনও অ্যাডিকশন আছে, কি করবো কি করবো, তারপরে রংপুরে চলে গেলাম। ওখানে বোনের কাছে যে না আমি সুস্থ থাকলে বাইচে থাকলে ভালো থাকতে পারবো, শুধুমাত্র সুস্থ থাকার জন্য। এবং হ্যাঁ, সাত মাস মানে জানুয়ারি 7 তারিখ আমি রংপুরে চলে গেছি, ওখানে একটা কেজি স্কুলে বর্তমানে বাচ্চাদের পড়াচ্ছি।
2015 সালের জানুয়ারিতে চলে গেছেন আপনি?
জি।
দিস ইজ ইয়োর প্রেজেন্ট কন্ডিশন। একটা মানুষ সঙ্গ দোষে এবং পরিবারের অশান্তির কারণে কি পরিমাণ পরিবারকে সাফার করতে হয় এবং নিজের জীবনটা কোথায় চলে যায়। দিস ইজ দ্য হিডেন স্টোরি অফ হিজ সিন লাইফ, আমরা বলবো লাইফ সিন, হোয়াট এভার ইট ইজ। আমাদের সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন তারেক। আমরা একটা ব্রিদিং স্পেস নিতে চাই, তবে তার আগে আজকে যিনি শুনেছেন আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর আজিজুল ইসলাম, আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত মেম্বার, তার একটু কমেন্টসগুলো জানতে চাচ্ছি। কি বলার আছে আপনার, পুরোটা একটু শুনলেন।
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সকল শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের যে আমাদের অতিথি তারেক, আমরা প্রতি সপ্তাহে যে সমস্ত অতিথির সঙ্গে কথা বলি, অনেক ক্ষেত্রেই আমরা দুর্দান্ত ধরনের অপরাধীদের কাহিনী শুনি, আবার অনেক ক্ষেত্রে মাদকাসক্ত এবং ছোটখাটো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকে তাদের কাহিনী শুনি। তার একটা অনেকটা এই মধ্য পর্যায়ে পড়ে। আমরা আগেও বলেছি যে অপরাধ জগতে যাওয়ার জন্য বা মাদকাসক্ত হওয়ার জন্য অনেকগুলি ফ্যাক্টর কাজ করে, উপাদান কাজ করে, কিন্তু একটা বড় ফ্যাক্টর হচ্ছে পরিবার। তারেকের ক্ষেত্রে সেটা দেখা গেছে যে তারা সম্ভ্রান্ত পরিবারের মধ্যে দিকে তিনি আয় উপার্জন ভালো ছিল, কিন্তু তার মা বাবার সঙ্গে কলহ বিবাহ ঝগড়া এমন পর্যায়ে থাকতো যে সেটা তার মনে বেশ ভালো করতো এবং মনে দাঁড় কেটে এবং সেটা তাকে কষ্ট দিত, নিশ্চিন্ত দিত। আসলে টোটালি পরিবারে যদি এটাকে আমরা অনেকটা বলি ম্যারিটাল মানে ফ্যামিলিয়ার ডিসকর্ড যদি থাকে, মা বাবার যদি প্যারেন্টাল ডিসকর্ড থাকে, তাহলে কিন্তু এটা প্রভাবটা মা বাবার উপর কতটুকু পড়ে তারা হয়তো বুঝতে পারে না, কিন্তু এটা সন্তানের উপর, সন্তানের মানসিক গঠনের উপর অনেক বেশি প্রভাব পড়ে। তো এরকম একটা ডিস্টার্ব মাইন্ড নিয়ে সে লেখাপড়া করতেছিল বা আগিয়ে দেখতেছিল। তারপরে সে যেটা হয় আর কি, বন্ধুদের সঙ্গে মিশে, বন্ধুদের সঙ্গে মিশে যখনই এমনও খারাপ বন্ধুদের সঙ্গে যখন মিশে তখনও কিন্তু মানুষ অনেকেই তাদের অনুকরণ করে বা তাদের প্রেসারে চাপে পড়ে গিয়ে গাঁজা মদ নেয়। আর এক্ষেত্রে তো তার ভিতরে একটা হতাশা অশান্তি ছিলই, যার ফলে সে বন্ধুর সঙ্গে মিশে এবং ওই যে পারিবারিক অশান্তির কারণে সেটাকে নিরসনের একটা উপায় হিসাবে সে অল্প বয়সে অষ্টম শ্রেণীতে যেতে যে গাঁজা মদ ইত্যাদি খাওয়া শুরু করছে। এটাই কিন্তু আসলে আমাদের দেশে সাধারণ কালচিত্র, এভাবেই কিন্তু নেশা পতনে শুরু হয়। কিন্তু ওই যে তার বাপ মা যেটা আমরা বললাম যে আমাদের পরিবারের যে ভূমিকা, প্রথমত পরিবারের অশান্তির কারণে তার কিছুটা কারণ এটা দায়ী, দ্বিতীয়ত পরিবারের লোকেরা তার উপর যে সুপারভিশন করা, মনিটরিং করা, সে কোথায় যাচ্ছে, কি করতেছে, তাদের সঙ্গে চলতেছে, এই যে খারাপ ছেলেদের সঙ্গে মিশে গেছে, সে এখন নেশা করতেছে, সেটা কিন্তু খোঁজ খবর পরিবার থেকে নেওয়া হয়নি। এই যে সুপারভিশনটা বা লেখিং ছিল বা মনিটরিংটা করা হয়নি, যার ফলে কিন্তু এই ধরনের যারা হাতে খড়ি নেয় প্রথমে নেশা, তাদের নেশা পর ক্রমাগত পাশে থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছুদিনের ভিতরে তার নেশার পরিমাণ অনেক বেড়ে যায়। এবং ওই একই রকম সব নেশার যে সাধারণ ফলশ্রুতি, যে নেশা করতে করতে গেলে তোর অনেক টাকা দরকার, এত টাকা কোথায় পাবে বাঁচাতেছে, তখন তারা যা করে বা চুরি করে সেও তাই করতেছিল, চুরি করতেছিল, এমনকি বন্ধুর বলে চেইন জড়া নিয়ে চেইন চুরি করতে গেছিল এবং সেখানে ধরা পড়ে যায়, এবং ধরা পড়ার কারণেই সবার সামনে সে লজ্জা পায়, সেই যে লজ্জা পায়, লজ্জা পাওয়ার কারণে সে সেখান থেকে স্কুল হয়ে যায়। অর্থাৎ সে যে আস্তে আস্তে খারাপ হচ্ছে, সে আরো খারাপ দিকে চলে যাচ্ছে, স্কুল ছেড়ে যাওয়া, এখানে কিন্তু পরিবার আরো কি ভূমিকা রাখতে পারত। যাই হোক, পরিবারের সে দায়িত্ব ছিল তার আমরা অভাব লক্ষ্য করি। এরপরে অন্যান্য নেশা করতে মতন তা যা হয়, স্কুল থেকে শেষ করছে, সাদাবাজি চুরি করতেছে, এটাই স্বাভাবিক হয়, এবং শেষ পর্যন্ত সে ওই পুলিশের হাতে ধরা পড়ে এবং মায়ের মন যেটা ছিল মা দিকের বাঙিয়া দিয়ে তাকে সারিয়ে নিয়ে আসে। এই যে ঘটনা জিনিস ঘটে থাকে, একটা জিনিস ভালো লক্ষণীয় যে তার কিন্তু এর মাঝখানে আবার অনুতপ্ত হয়েছিল যে না, ওই যে পুলিশে ধরা পড়ছে, মা তাকে দিকে ভেঙে তাকে সারিয়ে নিয়ে আসতে হয়েছিল, এই যে একটা শিক্ষা, এই শিক্ষার কারণে সে কিছুটা হয়তো ধাক্কা খেয়েছে, তখন সে হয়তো অনুতপ্ত হয়ে চাপ দিতে গিয়েছিল যে না ভালো হয়ে যায়, পাপ কাজ থেকে খারাপ কাজ থেকে চলে যায়। কিন্তু একটা কথা মনে করা ভালো এবং এটা তারকে তারই প্রমাণিত হয় যে নেশার জগৎটা বা খারাপ হয়ে যাওয়ার ব্যাপারটা এত বেশি দৃঢ় থাকে যে ওইটার থেকে সহজে ছুটে আসা, অল্প স্বল্প ধর্মকর্ম করে বা তাবলিক করে যেখান থেকে সরে আসা যায় না। আমাদের অনেক রোগী আছে নেশার রোগীরা, তাদেরকে আমরা তাবলিকে পাঠাই, তাবলিকে গিয়েই তারা আবার নেশা করে। অতএব সব মানে জনসাধারণকে এবং পরিবারের গার্জেনদেরকে বুঝতে হবে যে নেশা এত বেশি মানে ব্রেনের এত বড় একটা রোগ যে কারণে আবার খারাপ হয়ে গেছে। এটা শুধু তারকের ক্ষেত্রে নয়, আমরা অন্যান্য নেতা যারা করতো তাদের ক্ষেত্রে। এরপরে সে কি করলো, সে আরো খারাপ ব্যবসা শুরু করলো, ইয়াদা ব্যবসা শুরু করলো, যেটা করে আর কি তারা। এবং আমরা আগেও বলেছি যারা মাদক ব্যবসা করে তারা এক সময় আবার মাদকে আসক্তি এটি আসক্তি হয়, ইয়াদা ব্যবসা করছে এবং পরবর্তী পর্যায়ে নিজেই ইয়াদা আসক্তি হয়ে যাচ্ছে। তো এইভাবে সে নেশার জগতে বেশিরভাগ জড়ে গেছে, অন্যান্য নেশার জগতে যেভাবে জড়ে যায়। আমরা যে প্রতিদিনই আমরা যে সমস্ত নেশা রোগীদের দেখি, মাদকাসক্ত রোগীদের দেখি, তাদের যে প্রক্রিয়া, তাদের যে প্যাটার্ন, তাদের যে প্যাটার্নটা একই হবু চাই, সব নেশা নেশা যারা করে মাদকাসক্ত তাদের প্যাটার্নটা খুবই এইরকমই। তাতে আমরা তারেককেও বলবো, তার গার্জিয়ানকে দেখেও বলবো, এখন যে উনি বনের বাড়িতে আছেন সেখান থেকে উনি ভালো হওয়ার চেষ্টা করতেছেন, তাকে সাধুবাদ জানাই, তার বন্ধুকেও ধন্যবাদ জানাই। কিন্তু তাদেরকে বুঝতে হবে যে মাদকাসক্তি এই যে নেশাটা, নেশা জগৎটা খুবই জটিল জায়গাটা। আমরা তো ব্ল্যাক হোল বলি, যে কালো গহ্বর এমনভাবে পড়ে যায় যে সেখান থেকে নিজেকে মুক্ত করে আনাটা খুবই কঠিন কাজ। অতএব এখানে অনেকেরই অংশগ্রহণ প্রয়োজন আছে, তার পরিবার তাকে সাহায্য করতে হবে, তার বন্ধুরা সাহায্য করতে হবে, এবং এক্সপার্ট যারা আছেন, প্রফেশনাল লোক আছেন, সাইকিয়াট্রিস্ট আছেন, সাইকোলজিস্ট আছেন, তাদের সহায়তা নিতে হবে। এবং তারেকের যে বোধ দেওয়া হয়েছে যে আমি খারাপ পথ থেকে এই ভুল পথ থেকে করে আসবো, এটার উপর দৃঢ়ভাবে মন স্থির করে এবং অনেক মনের জোর নিয়ে, উইল পাওয়ার আমরা যেটা বলি, মনের ইচ্ছা শক্তিটাকে বাড়িয়ে নিয়ে সে যদি ডাক্তারের সহায়তা নেয় এবং পরিবার যদি সঠিকভাবে চিকিৎসা ব্যবস্থাপনা যে ফলো আপ সিস্টেম আছে সেভাবে যদি তাকে আগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে এক সময় এটা কঠিন হলেও নেশার জগৎকেও কিন্তু অনেক মানুষ মুক্ত হয়। তিনটা ব্যাপার, এক হচ্ছে রোগীর ভিতরে উদ্বুদ্ধকরণ করা, তাকে মোটিভেশন করা যে না আমি এটা আমার অনেক ক্ষতি করেছি, আমি এটা থেকে ছুটে আসবো, তার এই চেষ্টা, এবং গার্জিয়ানদের তার সঙ্গে সহযোগিতা, আর প্রফেশনাল বা সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টের মানে বিশেষজ্ঞদের পরামর্শ, এই তিনটার একত্রে ফলে নিয়ে অনেকেই ভালো হতে পারে। আমরা আশা করি তার বোনেরা নিশ্চয়ই অনুসরণ করছেন, তার তাকে ভালো করার জন্য যেগুলি পেশাগত যে সমস্ত সুবিধা আছে আমাদের দেশে সেই সমস্ত সুবিধাগুলি বা শিক্ষাগুলি তিনি তারা গ্রহণ করবেন। এবং তাদের আরো অনেকের মতনই এই নেশার জগতে যেমন ফিরে এসেছে, তাদেরকেও এই খারাপ এবং নেশার জগৎ থেকে ফিরে এসে একটা সুস্থ সন্ধ্যে জীবন যাপন করতে পারবে বলে আমরা আশা করি।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সকলকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, একটু পরে আমরা আবারও ফিরব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। Royal Tiger Drink presents Jaha Bolibo, Shabto Bolibo. Recharge yourself.
অনেকেই অনেক টেক্সট পাঠিয়েছেন, SMS করেছেন, ইমেইল পাঠিয়েছেন, বেশ কয়েকটি পড়ছি। বিদ্যুৎ ঢাকা থেকে লিখেছে, ভাইয়া তারেকের গল্প শোনার পরে একটা পরিবারের ছবি আমার চোখের সামনে ভেসে উঠেছে। অর্থাৎ একটি শিশুর বেড়ে ওঠা তার ভালো মন্দ সবকিছু কিন্তু তার পরিবারের উপর অনেকটাই নির্ভর করে। তারেকের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে, ওর পরিবারের কারণে আজকেও খারাপ পথে এসছে। সিনথিয়া লিখেছে, তারেক আসলেই খারাপ, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা সাধারণত এইরকম পথে আসে, তারেকের বেলাও ঠিক এরকমটাই ঘটেছে। কামরুল লিখেছে, একটা কথা আমি ভেবে অবাক হচ্ছি, তারেকের বাবা ভালো চাকরি করতেন, মাও ভালো চাকরি করতেন, তাহলে তারে কেন এই ধরনের পথে আসলো। সন্তানকে টেক কেয়ার করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মিতালি লিখেছে, সঙ্গদোষ মানুষকে কোথায় নিতে পারে তা আমরা আজকের এই গল্প থেকে বুঝতে পারি। লতা লিখেছে, ভাইয়া বাবা মা খুব কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করে, চাঁদাবাজি করতে যে ধরার পরও মা তার GPS ভেঙে তাকে ছাড়িয়ে নিয়ে এসছে, এটা একমাত্র বাবা মাই পারে, আর সে বাবা মার প্রতি আমরা খারাপ ব্যবহার করি, সমস্ত বিষয় আমাদের ভেবে দেখা উচিত। অনেক অনেক ধন্যবাদ। আমরা বেশ কিছু কমেন্টস আমরা পেয়েছি, এ বিষয়ে আমরা আসলে আপনার অপিনিয়নই জানতে চাই। তারেক, লিসনার যারা আছে আমাদের এখানে, যারা কমেন্টস করেছে বিভিন্ন কিছু, তাদেরকে কি বলার আছে আপনার?
আমার আসলে এই অনুষ্ঠানে আসা একটাই কারণ, সেটা হচ্ছে যে অনেকে মানে টিনেজ বয়স থেকে খারাপ জিনিসগুলোর প্রতি তোমাদের আগ্রহ থাকে, ফ্যামিলিতে অনেক ঝগড়া হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে, এরকম আমার থেকে কত খারাপ ফ্যামিলি আছে না, বাজে ফ্যামিলি আছে দেখছি আমি, দেখলাম পরবর্তীতে, এখন আমি বুঝি যে এতেও খারাপ কন্ডিশন থাকে। তাই বলে কি নিজেরা ওইটা উল্টো শক্তি করে নিতে হবে যে না আমার ফ্যামিলি এরকম আমি ভালো হবো, হয়তো আমি ওটা পারিনি, আমার মানসিক দিক দিয়ে দুর্বল ছিলাম যে কারণে আমার এরকম হয়ে গেছিল, তবে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তা আমার এটাই বলবো যারা এর সাথে জড়িত আছো এবং যারা নাই এবং যাদের কৌতূহল আছে, এই ড্রাগটা তো কোনোভাবেই হাত দিয়ে স্পর্শ করবা না, শেষ হয়ে যাবা, আর জীবনে কিছু দেখার মতো তোমাদের স্কোপ নাই, কারণ আমার দেখা আছে, আমার এটা ফার্স্ট টু লাস্ট, আমি কিন্তু আমাকে একটা পর্যায়ে 50,000 টাকা স্যালারি দেওয়ার মতো কথা বলছে যে আমি তোর 50,000 টাকা দিব তুই আমার হয়ে কাজ কর। বাংলাদেশে 50,000 টাকা স্যালারি কজন পায় আমি জানি না, কিন্তু আমাকে অফার দেওয়া হয়েছে, আমি অতটা পর্যন্ত গভীরে এটা চলে গেছিলাম। তা আমি মনে করি যে আমার চেয়ে বেশি অন্তত এখনো এই লাইনে বিগ বস, আমি নিজেকে বলবো না আই এম এ বিগ বস, বাট আমি এটা বলবো যে আমার চেয়ে বেশি দেখছো বলে আর কিছু, ফ্যামিলির কিছু বাকি নেই আমি ধ্বংস করি নাই। তারপরে কি এখন আমি সুস্থ বলে বলতে পারছি, কথাগুলো বলতে পারতেছি, যদি সুস্থ না থাকতাম আমি 7 মাস ধরে সুস্থ পুরোপুরি, এখন আমি স্মোকিং করি জাস্ট অনলি স্মোকিং।
ওকে, আমরা বুঝতে পেরেছি যে আপনি বলতে চাচ্ছেন যে কন্ডিশনে থাকো না কেন ড্রাগের দিকে যেও না, নিজেকে নষ্ট করো না। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের তারকের জীবনের অপ্রিয় সত্য। এ পর্যায়ে আমরা এই সপ্তাহে যে মেইল এবং চিঠিগুলো আপনাদের কাছ থেকে পেয়েছি কনফেসের, সেটার একটি আমাদেরকে পড়ে শোনাবে আর জে রাজু।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
আমি রিফাত ঢাকা থেকে লিখছে, আমার একটি কথা বলার ছিল, অর্থাৎ যাহা বলিব সত্য বলিব এই পর্বে চিঠিপত্র পর্বে অনেকে চিঠি লেখেন, সেই সূত্র ধরে আমিও একটি ছোট ভুলের কথা আজ স্বীকার করতে চাই। সেটা হচ্ছে যে আমি অফিসে যাই বাসে করে, হঠাৎ বাসের ভাড়া নিয়ে একদিন কন্ডাক্টরের সাথে আমার কথা কাটাকাটি হয় 2 টাকার জন্য, এবং একটা পর্যায়ে সিট থেকে উঠে আমি ওর গালে চড় দিই। আমি রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না, কিন্তু সামান্য ব্যাপারে একজন কন্ডাক্টরের সাথে এমন দুর্ব্যবহার করা আমার কখনোই উচিত হয়নি, যেটি এখন আমার মনে হয়, কেননা আমি জানি যে ব্যবহার বংশের পরিচয়। আজ এতদিন পরে আমার মনে হচ্ছে যে আমি যা করেছি সেটা ভুল করেছি, আমি চাইবো যে আমার মতো এমন ভুল আর কেউ যেন না করেন।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু মেইলটির জন্য। আমাদের একজনের ভুল 1,000 জনকে শুদ্ধ করুক, একজনের অপরাধ 1,000 জনকে সঠিক পথ দেখাক, তাহলেই আমরা বলতে পারবো আমাদের রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব সাকসেস। আর জি কেপ্রিয়া, সাউন্ড এডিটর মঞ্জু এবং আর জে রাজু, এই টিমের পক্ষ থেকে শুভরাত্রি। আমরা আবারও ফিরে আসবো আগামী রবিবার রাত 11:20 এবিসি রেডিওতে।